খালের পানি নড়ে না, নড়ে শুধু নৌকা। মাঝের বৈঠার টানে ধীরে ধীরে, প্রায় নিঃশব্দে, যেন পানি নিজেই চায় না কেউ তাকে জাগিয়ে তুলুক এই রাতে। দুপাশে জঙ্গল দাঁড়িয়ে আছে দেয়ালের মতো, একটা নয় দুটো নয়, অসংখ্য গাছ একসাথে মিশে গিয়ে যেন একটাই অন্ধকার শরীর তৈরি করেছে। গাছগুলো এত ঘন যে আকাশের একটুখানি ফাঁকও চোখে পড়ে না বেশিরভাগ জায়গায়। শুধু হারিকেনের আলো, কমলা কমলা সে আলো কাঁপে কাঁপে নৌকার মাঝখানে রাখা কাঠের পাঠাতনের উপর। সেটুকু আলো, বাকি সব অন্ধকার, একেবারে খাঁটি নিখুঁত অন্ধকার, যেমনটা শহরের মানুষ কখনো দেখে না। ভোলা বসে আছে নৌকার সামনের দিকে, ব্যাগটা কোলের উপর জড়িয়ে ধরে, শরীরটা টানটান, কিন্তু চোখে মুখে ভয় কোনো ছাপ নেই, বরং এক ধরনের সতর্ক মনোযোগ, যেমন একজন শিকারী রাতের জঙ্গলে হাঁটার সময় নিজে মনোযোগ ধরে রাখে সেরকম। মাঝি বসে আছে পেছনে বইটা হাতে, শরীরটা সামান্য বাঁকা বয়সের ভার নিয়ে, কিন্তু হাতের প্রতিটা টান নিখুঁত, যেন এই খাল তার শরীরের অংশ, যেন সে চোখ বন্ধ করেও এই পথ চিনতে পারবে। অনেকক্ষণ কেউ কথা বলেনি, শুধু বৈঠার শব্দ, পানি কাটার হালকা শব্দ, আর মাঝে মধ্যে দূরে কোথাও কোনো রাত পাখির একটা না একটা ডাক। তারপর মাঝে বলল, এই খাল দিয়ে রাতে কেউ সহজে যায় না। ভোলা মুখ ফেরাল, জিজ্ঞেস করল, কেন? মাঝি সঙ্গে সঙ্গে উত্তর দিল না, বৈঠাটা পানিতে ডোবাল, টানল, তুলল, আবার ডোবাল, একটা ছন্দ ধীর কিন্তু একদম নিখুঁত। তারপর বলল, কারণ এই খাল অনেক কিছু মনে রাখে। ভোলা জিজ্ঞেস করল, মানে? মাঝি বলল, মানে যাই খালে পড়েছে তার ওঠেনি, মানুষও না গল্পও না, সব এইখানেই থেকে যায়। ভোলা কিছু বলল না, শুধু তাকিয়ে রইল সামনের অন্ধকারের দিকে, যেখানে খাল বাঁক নিচ্ছে সামনে, যেখানে হারিকেন আলো তখনও পৌঁছায়নি কিন্তু চোখ আন্দাজ করে। মাঝি আবারও বলল, আমার দাদার সময়ে এই খালে কুমির ছিল, অনেক বড়, মানুষ বলত ওই কুমির নাকি সাধারণ কুমির না। ভোলা জিজ্ঞেস করল, অসাধারণ কিভাবে? মাঝি বলল, কারণ ওটা মানুষ চিনতে পারত, এই জন্য। ভোলা একটু হাসল, কিন্তু হাসিটা পুরোপুরি তৈরি হল না। সে জিজ্ঞেস করে, কুমির মানুষ চিনবে কিভাবে? মাঝি বলল, হাসতেছেন? ঠিক আছে, যারা তখন এই খালের পারে থাকত তারা তো আর হাসত না। মাঝি বইটাটা একটু থামাল, নৌকাটা নিজে নিজে ভেসে গেল কিছুক্ষণ ওই হালকা স্রোতের টানে। সে বলতে শুরু করে, একজন মানুষ, নাম ছিল কালাসাজ, রোজ সকালে এই খালে নাইতে আসত। একদিন এসে দেখল কুমিরটা পারে শুয়ে আছে, রোদ পোহায়। কালাসাদ ভয় পেল না, ঢিল ছুড়ল, কুমিরটাও নড়ে না, আরেকটা ঢিল ছুড়ল, তখনও নড়ে না। বলে জিজ্ঞেস করল, তারপর? মাঝি বলল, তারপর কালাসাদ কাছে গিয়ে লাথি মারল। বলে জিজ্ঞেস করল, কুমিরটা কি মরে ছিল নাকি? মাঝি এই প্রশ্ন সরাসরি উত্তর দিল না, বলল, সেদিন রাতে কালাসাদ নাইতে নেমেছিল ওই একই জায়গায়, আর সকালে তার শরীর পাওয়া যায়নি, শুধু একটা হাত। বলা জিজ্ঞেস করল, শুধু একটা হাত? মাঝি বলল, কোন নিচ থেকে আর কি, পাড়ের কাদায় পড়েছিল মুঠ, হাতের মুঠ শক্ত, যখন খুলল দেখা গেল মুঠের মধ্যে কাদা ধরা কাদা, আর নখের নিচে কাউসে কি একটা জিনিস আটকে আছে, কেউ বলতে পারে না ওইটা কি জিনিস। নৌকে এগিয়ে চলল। ভোলা লক্ষ্য করল মাছের কণ্ঠে কোনো উত্তেজনা নেই এই কথাগুলো বলার সময়, যেন সে কোনো পুরনো হিসাব মিলিয়ে দিচ্ছে খাতার পাতা উল্টে উল্টে। আপনি এইসব গল্প কার কাছে শুনেছেন? ভোলা জিজ্ঞেস করল। মাঝে উত্তর দেয়, শোনা দরকার হয় না সবসময়। সেটা থামল, তারপরে সে বলে, কিছু কিছু জিনিস মানুষ জেনে যায়, জন্মের সাথে সাথেই জেনে যায়। এই উত্তরটা ভোলার কানে খুব পরিচিত মনে হল। সে কিছু বলল না, শুধু হারিকেনে আলোয় মাছের মুখটা একবার দেখল। ওই সময় বয়স্ক মুখ, চামড়া কুচকে গেছে, চোখ দুটো একদম স্থির পানির দিকে তাকিয়ে, পরো পরানা বললেই চলে। খাল সামনে আরো সরু হল, দুই পাশের গাছের ডাল প্রায় মাথার উপর এসে লাগতে লাগল। একটা প্রাকৃতিক সুরঙ্গের মতো অবস্থা তৈরি হয়েছে। বাতাসে গাছপালার গন্ধ, ভেজা মাটির গন্ধ, আর তার সঙ্গে অন্য একটা গন্ধ যেটা ভোলা খুব ভালো করে চিনে, পচা, কিছু পচা গন্ধ দূরের কোথাও মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে মিলিয়ে যায়, যেন বাতাসের সাথে গন্ধটা লুকোচুরি খেলে। শুধু কুমির? ভোলা জিজ্ঞেস করল, কথা চালিয়ে যাওয়ার জন্য আর কি, নিজেকে ব্যস্ত রাখার জন্য। সে নিজেও যায় না সে কাজটা ঠিক করলো কিনা জিজ্ঞেস করে। তারপরে সে আবার বলে, নাকি আরো কিছু আছে এই খালে? মাঝে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, যেন সেই প্রশ্নটার জন্যই অপেক্ষা করছিল শুধুমাত্র। কুমির তো সহজ গল্প, মানুষ বুঝতে পারে কুমির কি করে, ভয় পায়, কিন্তু তাও বুঝে। যেটা বোঝা যায় না ওইটি তো আসল গল্প। বলা জিজ্ঞেস করে, যেমন? মাঝে বলে, এই খাল পারে একসময় ডাকাত দল ছিল, 50-60 বছর আগের কথা। তারা রাতে নৌকা নিয়ে বসে থাকত ওই যে বাঁকের কাছে। মাঝি তখন মাথা নাল সামনের দিকে, যদি অন্ধকারে কিছু দেখা যায় না। সে বলে, যে নৌকা যেত তাকে থামাত, যাদের কাছে টাকা পয়সা থাকত তাদের সব নিয়ে নিত। আর তারপরে মাঝি চুপ। তারপর কি? বলা জিজ্ঞেস করল। সে উত্তর দেয়, তারপর মানুষগুলোকে জ্যান্ত রাখত না, কাউকে কাউকে জঙ্গলে নিয়ে যেত, কাউকে কাউকে সরাসরি পানিতে। বলা জিজ্ঞেস করল, লাশ খুঁজে পাওয়া যেত না? সে বলে, কিছু তো পাওয়া যেত, বেশিরভাগ না। এবার সে বলে, যা পাওয়া যেত সেগুলো নিয়ে মানুষ কথা বলতো না বেশি, কারণ যেভাবে পাওয়া যেত সেইভাবে তার বলা যায় না। বলে আবার সোজা হয়ে বসল, জিজ্ঞেস করলাম, মানে? মাঝে বলল, একটা লাশ পাওয়া গিয়েছিল জঙ্গলের ভেতর, একটা গাছের গায়ে হেলান দেওয়া অবস্থায় বসে আছে, ভাবুক মানুষের মতো, যেন সে ঘুমাচ্ছে, কিন্তু চোখ খোলা ছিল। বলে জিজ্ঞেস করে, ডাকাত এইভাবে ফেলে রেখে যায়? মাঝে বলল, এটাই তো প্রশ্ন। তারপরে সে বলার দিকে তাকিয়ে প্রথমবারে এতক্ষণে সরাসরি বলে, ডাকাতটা তাড়াহুড়ায় কার সাত্ত, লুকিয়ে থাকতো পুলিশের ভয়ে, কারণ লাশ নিয়ে এত সময় নষ্ট করার মতো সুযোগ তাদের হাতে ছিল না। কিন্তু এই লাশ খান কেউ যত্ন করে বসিয়ে রেখেছিল যেন কাউকে দেখানোর জন্য। ভোলা জিজ্ঞেস করে, আর কি পাওয়া গিয়েছিল? মাঝে একটু চুপ করে রইল, যেন সে স্মৃতি হাতড়াচ্ছে, যদিও ভোলার মনে হলো সে জানে, শুধু বলার আগে থামছে, চিন্তা করছে সে কিভাবে বলবে। মাঝে বলে, একটা মেয়ে ছিল, নাম মনে নেই এখন, নদীর ওই পারে গ্রামের, সে হারিয়ে গিয়েছিল এক রাতে, তার পরিবার 3 দিন খুঁজেছিল তাকে, 7 দিনে 3 তাকে পাওয়া গেল খালের ধারে, একটা জায়গায় যেখানে সাধারণত কেউ যায় না, কারণ সেখানে জঙ্গল খুব ঘন, তাকে পাওয়া গেল দাঁড়ানো অবস্থায়। বললো, জিজ্ঞেস করলো, দাঁড়ানো অবস্থায় মানে? মাঝে বললো, একটা গাছের সাথে বাধা ছিল না, কিছু দিয়ে ধরে রাখা ছিল না, শুধু দাঁড়িয়েছিল, মাটিতে পা দুটো এমন ভাবে গাঁথা যেন কেউ অনেকক্ষণ ধরে সেখানেই ছিল, নড়েনি। মাঝে একটু থামল, তারপরে সে বলে, চোখ বন্ধ ছিল না তার, আর মুখে একটা ভাব ছিল যেটা মানুষ ভয়ের সময় করে না, ওই রকম। মাঝের এই কথা শুনে বলা জিজ্ঞেস করল, ভাবটা কিসের? মাঝে বলল, অবাক হওয়ার ভাব, যেন শেষ মুহূর্তে সে কিছু একটা দেখে অবাক হয়ে গেছিল, ভয় পাওয়ার আগেই, ভয় পাওয়ার আগেই অবাক হয়ে গেছিল কোনো কিছু দেখে। এরপরে নৌকায় কিছুক্ষণ নিরবতা নামল, শুধু বইটার শব্দ, পানি কাটার শব্দ, আর দূরে কোথাও একটা পাখির ডাক, ওই যে রাত পাখির ডাক। তারপর আবার থামে সবকিছু। আপনি এত খুঁটিনাটি জানেন কিভাবে? বলা জিজ্ঞেস করল। এবার প্রশ্নটা একটু সরাসরি, চোখ খোলা ছিল, উত্তর দিলাম আছে, গাছের গায়ে হেলান দেওয়া ছিল, মেয়েটার মুখের ভাব, এইসব তো কেউ চোখে দেখলে তো তবে বলতে পারে, তাই না? তো মাঝি একটু হাসল, হাসিটা অদ্ভুত, মুখের চামড়া নড়ল কিন্তু চোখ নড়ে নাই। সে বলে, আমি অনেক বছর ধরে খেলে আসি, মানুষ যা বলে আমি তাই শুনি, যা শুনি না তা নিজে দেখি আর কি। বলা জিজ্ঞেস করে, কি দেখেন? সে বলে, এই খালের কাছে থাকলে অনেক কিছু চোখে পড়ে যায়, সবার চোখ পড়ে না, আমার পড়ে। উত্তরটা ছিল এড়িয়ে যাওয়ার মতো, কিন্তু একই সাথে এমন ভাবে বলা যে এড়িয়ে গেছে বলেও মনে হলো না যে সে এড়িয়ে গেছে। বলা কিছুক্ষণ চুপ করে রইল, কথাটা তার মাথায় ঘুরছে। তারপর সে হঠাৎ করে অন্য প্রশ্ন করল, ডাকাতরা এখন নেই? সে বলে, নেই, শেষ ডাকাত দল ভেঙে গেছে আমার বাবার আমলে। কেউ কেউ ধরা পড়েছিল, কেউ কেউ পালিয়ে গিয়েছিল, আর কেউ কেউ। ভোলা জিজ্ঞেস করলো, থামলেন কেন বলেন? সে বলে, কেউ কেউ নিখোঁজ হয়ে গেছিল এই খালেই, এই খালেই নিখোঁজ হয়ে গেছিল। ভোলা জিজ্ঞেস করলো, কিভাবে? মাঝে বইটাটা একবার জোরে টান দিল, নৌকার একটু দ্রুত এগোলো ওই সময়। সে বলে, সেটা কেউ জানে না, বা জানলেও বলতে চায় না। আপনি জানেন? ভোলা জিজ্ঞেস করলো। মাঝে এই প্রশ্নের উত্তর দিল না সরাসরি, শুধু বলল, আমি জানি এটুকু যে যারা এই খালকে অসম্মান করেছে তারা বেশি দিন খালপাড়া থাকতে পারেনি। ভোলা জিজ্ঞেস করলো, অসম্মানের মানে কি আবার? সে বলে, মানে যারা ভেবেছে এই খাল শুধু পানি, শুধু একটা রাস্তা আর কিছু না, যারা এই খালের পুরনো নিয়ম মানেনি আর কি। ভোলা জিজ্ঞেস করলো, কি নিয়ম? মাঝি এই প্রশ্নে সরাসরি উত্তর না দিলে আবার হাসলো একটু ক্ষীণ ভাবে। সে এবার খুব হেয়ালি করে বলল, সময় হলে বুঝবেন, এখনই তো সব বলার সময় হয়নি। বলা তাকিয়ে রইল মাঝির দিকে, হারিকেনের আলোয় মাঝির মুখের ছায়া কেমন জানি অদ্ভুত লাগছিল, নাকের নিচে ঠোঁটের কোণ কেমন জানি, বয়স্ক মানুষের মুখ, কিন্তু সেই মুখে এমন একটা স্থিরতা ছিল যা বয়সের সঙ্গে আবার মিলেও না, যেন এই মানুষটা কখনো ভয়ই পায়নি, কখনো তাড়াহুড়ো করেনি, কারণ তার তাড়াহুড়ো করার মতো কোনো কিছুও নাই। সময় যেন তার কাছে একদম অন্যরকম। খাল আবার বাঁক নিল, এবার দুপাশের জঙ্গল আরো ঘন, গাছের যেই ছায়া বা গাছের যেই পাতাগুলো নৌকার উপর প্রায় পুরোপুরি ঢেকে দিতে লাগলো, হারিকেনে আলো অতটুকুই বাকি শুধুমাত্র, বাতাসটা কেমন জানি এই জায়গার আর কেমন জানি একটু কুমোট স্যাঁতস্যাঁতে, আর ওই পচা গন্ধটা একটু বেশি এখন। ভোলা বলল, এই জায়গাটা, এই জায়গাটা কিসের গন্ধ? মাঝে বলল, পুরনো বন জঙ্গলের গন্ধ, এই খালের পানি বহু বছর এক জায়গায় জমে থাকে, তেমন একটা বয় না, জমা পানির নিজের একটা গন্ধ হয়তো। ভোলা শুধু জিজ্ঞেস করলো, শুধু কি জমা পানির গন্ধ? মাঝে সরাসরি উত্তর দিল না এবারও, হেয়াল করে শুধু বলল, ভাই আপনি প্রশ্ন করতেছেন অনেক, এখানে মানুষ সাধারণত এত বেশি প্রশ্ন করে না। বলা জিজ্ঞেস করলো, কেন করে না? কারণ যারা প্রশ্ন করে তারা উত্তর শোনার জন্য প্রস্তুত থাকে না সবসময়। বলা বলল যে আমি প্রস্তুত। মাঝে এই কথা একটু হাসল, প্রথমবারের মতো একটু বেশি খোলামেলা ভাবে হাসল, আর সে বলল, সবাই তাই বলে প্রথমে, সবাই তাই বলে প্রথমে। কথাটা বলে মাঝে চুপ করে গেল আবার, আর ভোলাও কিছু জিজ্ঞেস করল না কিছু সময়, নৌকা এগিয়ে চলল নিঃশব্দে, শুধু বইটার শব্দ আর হারিকেনের শিখা কাপার ওই হালকা আলো, ব্যাস এটুকুই। মাঝে মধ্যে দূরে জঙ্গলের ভেতর থেকে একটা শব্দ আসে, একটা ডাল ভাঙা শব্দ বা কোনো প্রাণীর নড়াচড়া, কিন্তু কখনো খুব কাছে, আবার কখনো খুব দূরে, আবার সবসময় দূরে, আবার কখনো খুব কাছে, একটা সীমানার মতো, যেন কেউ বা কিছু ইচ্ছে করে দূরত্ব রাখছে তাদের ভেতরে। ভোলা তার ব্যাগের দিকে তাকালো, তারপর আবার মাঝের দিকে। এই লোকটা কে সেটা ভাবল, একজন সাধারণ মাঝি কখনো এভাবে কথা বলে না, একজন সাধারণ মাঝি লাশের চোখ খোলা ছিল কিনা, মেয়েটার মুখে অবাকর কোনো ভাব ছিল কিনা তা মনে রাখে না তো নিখুঁতভাবে। একজন সাধারণ মাঝি এত শান্তভাবে মৃত্যুর গল্প বলতে পারে না, যেন সে নিজে সেখানে দাঁড়িয়ে দেখেছে প্রত্যেকটা মুহূর্তকে, প্রতিটা ঘটনাকে একদম বিস্তারিতভাবে। ভোলা ভয় পাওয়ার মতো লোক না, সে ভয় পাওয়ার মানুষও না। তার মনে যাইল তা কৌতূহল, সন্দেহ, ভয় না। তার চোখ মাঝির দিকে এমন ভাবে আটকে রয়েছে, মাঝির প্রতিটা কথা যেন তার মাথার ভেতরে গেঁথে রাখছে পরে বিশ্লেষণ করার জন্য। আপনার নাম কি? বলা হঠাৎ করে জিজ্ঞেস করল। মাঝি একটু অবাক হলো যেন, তারপর বলল, মাঝি বললেই তো হবে, নাম দিয়ে কি হবে এই খেলে। বলা জিজ্ঞেস করলো, এমনি জানতে চাইলাম। এমনি জানতে চাইলেন? এখানে অনেকে নাম জিজ্ঞেস করে না ভাই, তার নাম মনে রাখলে সম্পর্ক তৈরি হয়, সম্পর্ক তৈরি হলে বিদায় নেওয়া অনেক কঠিন। ভোলা এই কথাটা মানে ঠিকভাবে বুঝল না ওই সময়, কিন্তু কিছু বলল না, শুধু মাথা নাড়ল, কথাটা মনে গেঁথে রাখল। সে খালে বা সোজা হলো কিছু সময়ের জন্য, দূরে অন্ধকারের ভেতরে কিছু একটা যেন বোঝা যায়, চোখে পড়ে, হয়তো জু নাকি, হয়তো অন্য কিছু, তারপর আবার তা মিলে গেল। মাঝি সেদিকে একবার তাকালো, কিন্তু কিছু বলল না। আপনি সারা জীবন এই খেলেই আছেন? বলা জিজ্ঞেস করল। বলা যায়। বলা জিজ্ঞেস করে, পরিবার নেই আপনার? মাঝের হাত একটু থমকে দাঁড়ালো এবার, প্রায় হলো খেক দম, তারপর আবার আগের ছন্দে ফিরল। সে বলে, ছিল অনেক আগে। কি হয়েছিল? জিজ্ঞেস করে বলা। তার উত্তরে সে বলে, সবারই একদিন কিছু না কিছু হয় ভাই, এই খালের কাছে থাকলে, বিশেষ করে এই খালের কাছে থাকলে। উত্তরটা এমন ভাবে দেওয়া হলো যেন ভোলা বুঝল এখানে আর প্রশ্ন করা যাবে না। সে বিষয়টা বদলালো, এইখানের নাম মরা খাল কেন হইল? মাঝে এই প্রশ্ন একটু যেন খুশি হল, চোখ দুটো চকচক করলো, হারিকেনের আলো মনে হল। ভালো প্রশ্ন, কেউ কেউ বলে এই খাল একসময় মরে গিয়েছিল, পানি শুকিয়ে গিয়েছিল কয়েক বছরের জন্য, তারপর আবার ফিরে এসেছিল, কেউ বলে আবার অন্য কারণে। ভোলা জিজ্ঞেস করল, কোন কারণ? সে বলে, যে জিনিসগুলো এখানে মরেছে তারা সংখ্যায় এত বেশি যে খালটাকে এই মানুষ মরা খাল বলে ডাকতে শুরু করে। নদী যেমন জীবন্ত থাকে, এই খাল তেমন জীবন্ত থাকে না, এটা শুধু নেয়, ফেরত দেয় না। ভোলা জিজ্ঞেস করল, আপনি বিশ্বাস করেন এসব? মাঝি এই প্রশ্নে সরাসরি তাকালো ভোলার দিকে, চোখে একটা অদ্ভুত ভাব, প্রায় করুণার মতো। বিশ্বাস করার মতো কোনো কিছু নেই ভাই, আবার বিশ্বাস করা না করার মতো কোনো কিছু নেই, আমি তো দেখেছি। ভোলা জিজ্ঞেস করলো, কি দেখেছেন? অনেক কিছু ভাই, মাঝে এটুকু বলে থেমে গেল, যেন সে আরো বলতে চেয়েছিল কিন্তু নিজে ফিরে সে থামালো। তখন কিছুক্ষণ চুপ থাকার পর মাঝি নিজে থেকে আবার কথা বলতে শুরু করে। গলার স্বর আগের চেয়ে একটু বদলে গেছে, একটু যেন নরম, একটু যেন কৌতূহলী তার গলা এখন। ভাই, এত দূর থেকে এসছো, এত রাতে এই খাল দিয়ে যাইতে চাও, সাধারণ মানুষ এই কাজ করে না ভাই, তুমি কি খুঁজতে যাও ওই পারে? বলা এক মুহূর্ত চুপ থাকলো এই সময়, তারপর বলল, একদম সাবধানে, একটা জিনিস খুঁজতে যাচ্ছি যেটা সবাই জানে না। মাঝে জিজ্ঞেস করে, কি জিনিস? বলা বললো, এখনই বলবো না। মাঝি মাথা নাড়ল, যেন এই উত্তরে সে অবাক হয়নি, বরং যেন এইটাই সে আশা করেছিল। ঠিক আছে, সময় হলে বলবেন, এই খালে সবকিছুর আবার একটা সময় আছে। বলা জিজ্ঞেস করল, আপনি জোর করছেন না জানার জন্য? জোর করার দরকার নেই ভাই, যে জিনিস জানা তা সময় জানা যায়, আমি শুধু নৌকা চালাই ভাই, যাত্রীর গোপন কথা জানার অধিকার আমার নেই। মাঝির এই উত্তরে বলে একটু অবাক হল। সে বলল, কিন্তু জানাত কি দরকার না? মাঝি তখন বলল, কিন্তু এই খালের মাথার দিকে মারা যায় জানা, তারা কিন্তু সাধারণ কাছে যায় না, তুমি নিশ্চয়ই জানো সেখানে কারা থাকে, কিন্তু এই খালের মাথার দিকে কি আছে তা জানো? বলা এই কথা একটু চমকে উঠল, কিন্তু মুখে ভাব প্রকাশ করল না। তখন, আপনি জানেন সেখানে কারা থাকে? বলার এই কথার উত্তরে মাঝি বলে, আমি এই খালের মাঝি ভাই, আমি সবই জানি, জাইখাল সম্পর্কে জানা সবই জানি। ওই আদিবাসী মানুষগুলোর কাছে সবাই যায় না, যারা যায় তাদের আবার একটা বিশেষ কারণ থাকে। বলা কিছু বলল না এবার, মাঝে চোখে চোখ রাখলো, বোঝার চেষ্টা করলো লোকটা আসলে কতটা জানে, কতটা অনুমান করছে। তোমার শোক মুখে যা দেখতেছি ভাই, তুমি ভয় পাওয়ার মানুষ না, এটা ভালো। কারণ সেখানে তুমি যাচ্ছ, সেখানে ভয় পাওয়ার মানুষের জায়গা নেই। বলা জিজ্ঞেস করলো, তুমি কিভাবে জানেন আমি ভয় পাওয়ার মানুষ না? শোক দেখলে বোঝা যায় ভাই, যারা ভয় পায় তাদের শোক সবসময় নড়ে, এদিক ওদিক তাকায়, বিশ্বাস খোঁজে, আঁকড়ে ধরার বিশ্বাস খোঁজে। তোমার শোক একদম স্থির, তুমি জিনিসগুলো সরাসরি দেখো, এড়া যাও না। এই পর্যবেক্ষণে ভোলা একটু অবাক হলো না, কিন্তু স্বীকারও করল না, শুধু বলল, আমার কাজ শেষ করা লাগবে, ভয় পাওয়ার সময় তো আমার হাতে নেই। কি কাজ ভাই, সেটা তুমি এখনো কিন্তু বলনি। ভোলা বলল, বলিনি, কিন্তু বলবো ঠিক সময়। মাঝে আবারও মাথা নাড়ল, সন্তুষ্ট মনে হল যেন এই উত্তরটা সে আবারও চেয়েছিল। ভালো ভালো, তাড়াহুড়া করার দরকার নেই ভাই, রাত অনেক লম্বা ভাই, এখন অনেক পথ বাকি। নৌকা এগিয়ে চলো অন্ধকারের আরো গভীরে, খালের পানি নিঃশব্দে দুই পাশে সরে যাচ্ছে, হারিকেনের আলো নিবো নিবো, আর দুই পাশের জঙ্গল যেন ধীরে ধীরে আরো কাছে। নৌকাটাকে গিলে নেওয়ার জন্য সবাই অপেক্ষা করছে, মাঝে বইটা টানে ধীরে নিখুঁত ভাবে, যেন এই অন্ধকার তার নিজের ঘর, আর নিজের ঘরে কেউ পথ হারায় না। খাল সামনে আরেকবার বাঁক নিল, আর এই বাঁকের পর জঙ্গল যেন আরেকটু নিচু হয়ে ঝুঁকে এলো নৌকার উপরে। হারিকেনে আলো যে বললাম ছোট, মনে হচ্ছে নিবো নিবো। মাঝে শেষ প্রশ্নটা করার পর চুপ করেছিল অনেকক্ষণ, শুধু বইটা টানছিল ধীর ছন্দে। বলাও কিছু বলল না, তার মনের ভেতরে তখনও ঘুরছিল মাঝে শেষ কথাটা। অনেকক্ষণ কেউ কথা বলে না, শুধু বইটার শব্দ, আর দূরে কোথাও একটা পোকার টাক অথবা রাত পাখির ডাক জামা ঝামাঝে থেমে যায়, আবার শুরু হয়। আপনি জিজ্ঞেস করেছিলেন, ভোলা অবশেষে বলল কথাটা। গলা স্বরের ভিতরে কিন্তু প্রচন্ড সাবধানতা ওর, যেটা মাঝেও লক্ষ্য করে। ভোলা বলে, আমি কি খুঁজতে যাচ্ছি জানেন? সে তখন বলল, আমি জানি, তাও বলেন। মাঝে একটু হাসলো, সেই হাসির একদম স্থির। তুমি বলতে চাইলে বলো ভাই, জোর করতেছি না, কিন্তু যদি বলো তাহলে হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারি। ভোলা জিজ্ঞেস করলে, কিভাবে সাহায্য করবেন? মাঝে বললো, এই খাল আর এই জঙ্গল আমার সেনা ভাই, তুমি যা খোঁজো তা যদি এই এলাকার সঙ্গে জড়িত হয় আমি হয়তো তোমাকে পথ দেখাতে পারি ভালো করে। বলা কিছুক্ষণ চুপ থেকে মাঝের মুখের দিকে তাকিয়ে রইল, বোঝার চেষ্টা করলো লোকটাকে কতখানি বিশ্বাস করা যায়। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল, একই কিছু কথা তো বলা যায়। বলা বলতে শুরু করে, একটা গোষ্ঠী আছে এখানে খালের মাথার দিকে, পুরনো ভাষা জানি তারা, সেই ভাষায় একটা কথা আছে, একটা মন্ত্র, যেটা আমার দরকার। মাঝের হাত বইটা থামল না তখন, কিন্তু তার চোখ দুটো একবার ভোলার দিকে ঘুরল, ভোলাকে সে মেপে নিল তখন। মন্তর, মাঝে বলল, শব্দটা মুখে নিয়ে যেন স্বাদ নিল সে। তারপরে সে বলে, কি ধরনের মন্তর? ভোলা একটু ইতস্ত, কিন্তু বলে তো ফেলেছে। সে বলে, এই জায়গাটা এসে থেমে গেল যেন সে, মানে পুরো সত্যটা এখন বলার সময় হয়নি তার নিজের কাছেও। তারপরে যে বললাম যে সে ইতস্ত, তো সে বলে, এমন একটা মন্ত্র যা কোনো কিছুর সাথে সম্পর্কিত, কোনো কিছু যেটা মানুষ না। মানুষটা মানে যেটাকে মানুষ পিশাচ বলে ডাকে। মাঝের বইটা টানা এবার সত্যি একটা বাধা পড়ল। এক মুহূর্তের জন্য বইটা পানিতে ডোবানো অবস্থায় স্থির, তারপর আবার চলতে শুরু করল আগের মতোই। ভোলা কিন্তু লক্ষ্য করেছিল সেই বিরতি। পিশাচ, মাঝে বলল ধীরে ধীরে, তুমি জানো পিশাচ কি জিনিস ভাই? বলা বলো, গল্পে যা শুনেছি ওগুলো হলে তো ওগুলোই। মাঝি বলে, গল্প যা শোনা যায় তা বেশিরভাগই ভুল, কারণ ওটা গল্প বা অর্ধেকখানি সত্যি। কেন তোমার এই মন্তব দরকার বলা? ও কথাটা বলো, আমি তোমাকে অনেক পথ দেখাবো, আমার জানার দরকার আমি কাকে সাহায্য করতেছি, বলে একটু সময় নিল উত্তর দেওয়ার আগে। আমার এমন একটা মানুষ চাই যে সেই মন্ত্র জানে। মন্ত্রটা কিসের জন্য সেটা এখন পুরো বলবো না, কিন্তু এটুকু বলতে পারি এই মন্ত্র একটা পিশাচের সাথে সরাসরি সম্পর্কিত। বাধার জন্য নাকি ডাকার সেটা আমি নিজেও পুরোপুরি নিশ্চিত না। তুমি নিজেও নিশ্চিত না ভাই? বলা বলে যতটুকু শুনেছি ততটুকুই জানি, সরাসরি দেখিনি কখনো এই মন্ত্র কাজ করে কিনা। মাঝে মাথা নাড়ল ধীরে ধীরে, যেন এই উত্তরটাও তার কাছে যথেষ্ট মনে হয়েছে অন্তত আপাতত। ঠিক আছে ভাই, বসো ভালো করে, রাত তো এখনো লম্বা। আমি তোমাকে বলি, এই খাল আর এই জঙ্গল সম্পর্কে যা আমি জানি, তারপর তুমি নিজে বুঝে নিও কি নিয়ে খেলতে যাচ্ছ তুমি। নৌকায় গিয়ে চলো সামনে, আর মাঝে বলতে শুরু করলো অনেকটা গানের সুরের মতো করে, সে একটা ছন্দ নিয়ে সে বলতে শুরু করলে, বিশ্বাস মানুষ না কিন্তু মানুষ হইতে পারে, এইটা প্রথম জিনিস যা বোঝার দরকার। আরো বোঝা দেখতে চায় তাই দেখায় নিয়ে যায়, কারোর গলায় কথা বলতে সে পারে, যাকে তুমি হারিয়েছ তার গলায়ও। মানুষের গলা নকল করে কথা বলে? জিজ্ঞেস করলো ভোলা। নকল না, ও গলাটা ধার করে না, ও গলাটা হয়ে যায়। তুমি যদি তোমার মৃত বাবার গলা শোনো অন্ধকারে, তুমি বুঝবে না সেটা তোমার বাবা না, কারণ শুধু শব্দ না, ভেতরে সুরটাও নকল হয়ে যায়, সেই সুর যেটা ভালোবাসার মানুষ ভালো করে চিনে। বলে এই কথা একটু চুপ হয়ে থাকলো, তারপর জিজ্ঞেস করলো, আপনি এসব জানেন? শুনেছি, মাঝে বলল। চোখের সামনে অন্ধকারে স্থির, আরো কিছু কিছু জিনিস দেখেছি। দেখেছেন মানে? সরাসরি বলুন। মাঝি ভোলার এই প্রশ্নে সরাসরি কিন্তু উত্তর দেয়নি, শুধু বলতে থাকলো, মানে যেন ভোলার প্রশ্নটা সে শুনতেই পায়নি। এই জঙ্গলে একটা লোক ছিল, নাম কোনো কিছু মনে হয় রহমত, বছর কুড়ি আগের কথা, তা ছেলে মারা গিয়েছিল জ্বরে খুব ছোট বয়সে। রহমত সে শোক সামলাইতে পারেনি, প্রতি রাতে জঙ্গলের কাছে এসে বসে থাকত, ছেলের নাম ধরে ডাকত। তারপর বলল, জিজ্ঞেস করল, এক রাতে ছেলের গলায় উত্তর আইল। এই কথা শোনার পরপরে নৌকার ভেতর একটা নিরবতা নামলো, একদম শুনশান নিরবতা, মাঝি নিজের চুপ, শুধু বইটার শব্দ। মাঝি বলতে শুরু করে, রহমত জঙ্গলে ঢুকলো এটা আকশুই না, সে ফিরে এসছে, এটা আগের রহমত ছিল না, সে চুপচাপ হয়ে গিয়েছিল, কারণ সেটা কথাবার্তা বলতো না। তারপর কিছুদিন পরে সেও হারিয়ে গেল। মানে? বলা জিজ্ঞেস করল, মানে একদিন সকালে তার ঘোড়ার খালি পাওয়া গেল, কেউ তাকে দেখেনি। বলা গল্পটা মনোযোগ দিয়ে শুনলো আমাদের মতো সবার মতো করে, কিন্তু তার মুখের ভিতরে কোনো ভয়ের ছাপ পড়েনি, বরং একটা সে কি প্রশ্ন করবে এরকম একটা ভাব। তারপর সে বলে, এই পিশাচ কি নির্দিষ্ট কোনো জায়গায় থাকে? মাঝে মাথা নাড়ল ধীরে ধীরে, জঙ্গলের গভীরে একটা জায়গা আছে, পুরনো কবর। কবর না, এটা কবর না, এটা পাথর, অনেক বড়, মানুষের উচ্চতার প্রায় দ্বিগুণ, কে বসাইছে কবে বসাইছে কেউ জানে না। বলা জিজ্ঞেস করল, পাথরটা কিসের জন্য বিশেষ? কিসের জন্য তো বিশেষ? সে বলে, তার গায়ে একটা মুখ আঁকা আছে কয়লা দিয়ে, অনেক আগে কারোর হাতে হয়তো আঁকা, এবড়ো থেবড়ো আঁকা, ঠিক ছবির মতন না, কিন্তু যে দেখে সে ভুলতে পারে না সে চেহারা। আপনি বলেছিলেন এই খালের মাথায় যে গোষ্ঠী থাকে তারা পুরনো একটা ভাষা জানে, তাদের সঙ্গে পাথরের কোনো সম্পর্ক আছে? প্রশ্নটা করল ভোলা। মাঝে এই প্রশ্ন একটু থামলো, আবার কি উত্তর দেবে সেরা সে ভাবছে। আছে বই কি, তারা এই পাথরকে সম্মান করে কিন্তু ভয় পায়, তাদের পুরনো বিশ্বাস বলে এই পাথর একসময় নাকি জীবন্ত ছিল। আবার মনে হয় না, হয়তো ওদের বিশ্বাস এইটাই যে জীবন্ত ছিল না, আমার বলিতে পারে, কিন্তু আমার মনে হয় জীবন্ত ছিল না। কিন্তু তার উপর যা আঁকা হয়েছে সেটা তাকে অন্যরকম করে তুলেছে। তারা বলে একটা মুখ যদি অনেকবার আঁকা হয় একই জায়গায় একই হাত দিয়ে, তাহলে সেই মুখ নিজের নাকি একটা অস্তিত্ব খুঁজে পায়। বলা অবাক হয়ে জিজ্ঞেস করলো, অনেকবার আঁকা হয়েছে এই মুখ? একবার তো হয়নি, একবার তো হওয়ার কথা না, কিন্তু তারপর এই পাথরের ইতিহাস অনেক পুরনো। কেউ কেউ বলে প্রতি কয়েক বছরে একবার সেই মুখ আবার আঁকা হয় পুরনো রেখার উপর দিয়ে নতুন কয়লা দিয়া। কে কাকে কখন আঁকে কেউ ধরতে পারে না কখন। বলা একটু হতভম্ব এই সমস্ত কথায়, কিছুটা এলোমেলো কথায়। ওরা জিজ্ঞেস করলো, তাহলে কেউ নিশ্চয়ই এটা করে? করে হয়তো, বললাম তো। তারপরে মাঝে থামল, ওর মুখে তখন একটা অদ্ভুত হাসি। তারপরে সে বলে, অথবা পাথরটা নিজেই নিজেকে মনে করিয়ে দেয় যাতে না বলে যায় সে কি বা সে কে। এই কথাটা এমন ভাবে বলা হলো যেন বলা এক মুহূর্তের জন্য আবার থমকে গেল, কিন্তু সে ধরে নিল এটা শুধু একটা কথার ঢং, একটা রূপক। সে প্রশ্ন আবার করল, ওই পাথরে কার মুখ? মাঝি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকবার থামল। যখন উত্তর দিল তার গলার স্বর একটা অদ্ভুত পরিবর্তন, যেন সে দূরের কোনো কথা বলছে না, খুব কাছের কিছুর কথা বলছে। যার মুখ সে নিজেই জানে না তার মুখ ওইখানে আঁকা কেন, কিন্তু যে দেখেছে তাকে সে ভুল করবে না চিনতে। বলাই উত্তর একটু বেকাবু হয়ে পড়ল, মানে আপনি বলছেন পিশাচটা নিজেই জানে না তার ছবি ওখানে আছে? হ্যাঁ। মাঝে আবার আসলো ওই একই হাসি। আমি বলেছি, ভাই কিছু জিনিস নিজের সম্পর্কে নিজেই ভুলে যায় মাঝে মধ্যে, বহু বছর একই রূপে থাকলে মানুষ কি আর পিশাচ কি, তার নিজের কাছে তো সবকিছু কেমন জানি কলেক্ট হয়ে যায়। বলে জিজ্ঞেস করে, পিশাচ কিভাবে মানুষকে ধরে? ও তাড়াহুড়ো করে না, ও অনেকটা মানুষের ভুল ধারণা। তারা ভাবে পিশাচ লাফ দেয়, ভয় দেখায়, তারা করে। আসলে পিশাচ এসব করে না, সে অপেক্ষা করে, কথা কয়, বিশ্বাস তৈরি করে। মানুষ নিজে থেকে তার কাছে যায়, নিজের পায়ে হেঁটে হেঁটে টুক 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 করে হেঁটে হেঁটে যায়। কেন যায়? বলা জিজ্ঞেস করলো, কারণ পিশাচ জানে মানুষ কি চায় তার কাছে। কেউ চায় হারানো মানুষকে ফিরে পেতে, কেউ চায় সত্যি, কেউ চায় প্রতিশোধ। মাঝে কথাগুলো বলার সময় সরাসরি ভোলার দিকে তাকালো, চোখে একটা প্রশ্নের ভাব, যদিও মুখে কোনো প্রশ্ন করল না সে। তুমি কি চাও ভাই? সেই মন্তব্য দিয়ে করবাটা কি? ভোলাই প্রশ্নে থমকে গেল একদম। কিছুক্ষণ চুপ থেকে শেষ পর্যন্ত বলল, আমার পরিবারে একজন মানুষ ছিল যাকে আমি হারিয়েছি এমন ভাবে যারা স্বাভাবিক না। আমি জানতে চাই সত্য কি ছিল, আর যদি সে সত্যের পেছনে এই পিশাচের হাত থাকে, আমি জানতে চাই কিভাবে তার মুখোমুখি হওয়া যায়। মাঝি এই উত্তরে দীর্ঘক্ষণ চুপ করে রইল, চোখ তার একদম ভোলার উপরে। প্রতিশোধ, মাঝি বলল অবশেষে। তারপরে সে বলল, এইটাই সবচেয়ে সাধারণ কারণ ভাই, প্রতিশোধের চেয়ে শক্তিশালী কিছু মানুষকে খালের মতো জায়গায় টেনে আনে না। প্রতিশোধ? প্রতিশোধ চাও কি ভুল? এটা কি ভুল? প্রশ্ন করল বলা। ভুল না ভাই, সেইটা আমি বলব না, কিন্তু বলি কি, প্রতিশোধ নিতে যে যায় সে প্রায় ভুলে যায় সে নিজে কি হারাতে পারে সেই পথ। আমি জানি আমি কি হারাতে পারি, উত্তর দেয় বলা। সবাই জানে বলে ভাবে যতক্ষণ না সত্য সত্য সে রাস্তা হারায়, উত্তর দিল মাঝে। খাল আরো সংকীর্ণ হতে শুরু করলো সেই জায়গায় যে জায়গা তারা এসে পৌঁছেছে। দুই পাশের গাছ প্রায় পানি ছুঁয়ে ফেলেছে, বাতাসে সেই পচা গন্ধটা আবার ফিরে এসেছে, এবার আরো তীব্র, আরো কাছে। এই গন্ধ? বলা জিজ্ঞেস করলো, প্রতিবার তীব্র হচ্ছে যখন আমরা কোনো নির্দিষ্ট জায়গায় বা কোনো বাঁকে বা কোথাও এসে পৌঁছাই। এটার সাথে কি পিশাচের কোনো সম্পর্ক আছে? মাঝে এই প্রশ্ন একটু হাসল, প্রশংসার হাসি, যেন ছাত্রের বুদ্ধিমত্তায় খুশি এই শিক্ষক সে। তুমি ভালো করে লক্ষ্য করো, হ্যাঁ, যেখানে পিশাচ বেশি সময় কাটায় সেই জায়গা বদলে যায়। গাছের উপরে যদি পানি থাকে সেই পানিটা শুকায় যায়, পানি গন্ধ ছেড়ে দেয়। মাটি যদি কোথাও একটু নরম থাকে তাহলে সেই মাটি পয়সা যায়। বলে জিজ্ঞেস করলো, কেন? কারণ পিশাচের নিজের একটা না প্রকৃতি আছে ভাই, আর সেই প্রকৃতি স্থায়ীর পাশে ছড়িয়ে পড়ে ধীরে ধীরে, যেমন গাছের শেকড় মাটির নিচে ছড়ায়। যেখানে সে থাকে সেই জায়গা তার শরীরের অংশ হয়ে যায় একরকম। বলা এই কথাটা মনে গেঁথে রাখল। সে বলল, তাহলে আমরা কি এখন তার কাছাকাছি? মাঝি সরাসরি উত্তর দিল না, শুধু বইটা টানতে থাকলো ধীরে ধীরে নিকট ছন্দে। আমরা কাছাকাছি অনেক কিছুরই ভাই, এই কাল অনেক কিছু ধারণ তো করাই বলেছি না? কিছুক্ষণ নীরবতার পর মাঝি আবার শুরু করলো, যেন গল্পের সুতা ধরে রেখেছিল মনে মনে সে। আরেকটা গল্প বলি তোমাকে ভাই, এই গল্পটা আমার সবচেয়ে ভালো মনে আছে। মাঝে গলে একটু বদলে যাচ্ছে এই সময়, নরম কিছুটা সে স্মৃতি মন্থন করার চেষ্টা করছে, যেন সে নিজে কোনো পুরনো দিনের কথা বলতে চাচ্ছেন। এক জেলে ছিল, এই খালার ধারেই থাকতো। তার স্ত্রী মারা গিয়েছিল সন্তান জন্ম দেওয়ার সময়, সন্তানটাও বাঁচে নাই, জেলাটা একা হয়ে গেল, পুরো একা। তারপর এক রাতে সে খালার ধারে বসে কাঁদছিল, আর তখন একটা কণ্ঠ শুনল, সে তার নিজের স্ত্রী কাছে ডাকে জঙ্গলের ভেতর থেকে। সে গেল, ভালোবাসা মানুষ তখন ডাকে কেউ থামে না ভাই, আমার কথা কেউ ভাবেই না। মাঝির কণ্ঠে একটা অদ্ভুত ভার নেমে এলো এই কথাগুলো বলার সময়, যেন এই গল্পটা তার নিজের ভেতরের কোন এক নরম জায়গাকে ছুঁড়ে যাচ্ছে। সে বলে, জঙ্গলে ঢুকে সে তার স্ত্রীকে দেখল, ঠিক তার মতন দেখতে, ঠিক তার মতো হাসত, এমনকি তার শরীরে একটা পুরনো দাগও ছিল যেটা শুধু জেলে জানত। তাহলে কিভাবে বুঝলো ওটা তার স্ত্রী না? বলা এই প্রশ্নটা করল। বোঝেনি ভাই, সে কখনো বোঝেইনি, শেষ পর্যন্ত বোঝেনি। এই শেষ কথাটা এমন ভাবে বলা হলো যেন বলা এক মুহূর্তের জন্য মাঝির মুখের দিকে তাকিয়ে রইল, কিছুটা খোঁজার চেষ্টা করলো সেই চেহারায়। কিন্তু মাঝির চোখ সরে গিয়েছিল সামনের অন্ধকারের দিকে, আর মুখে কোনো ভাব ধরা পড়েনি এই সময়। আর দিয়ে গল্পটা এমন ভাবে বলছেন যে না তুই ছেলেটাকে চিনতেন? বলা বলল এই কথাটা। মাঝি চুপ, তারপরে বলে, এই খালের ধারে আমি অনেক মানুষ চিনি ভাই, কেউ কেউ থেকে গেছে, কেউ কেউ যায় নাই, কেউ কেউ থাকে। উত্তরটা অস্পষ্ট, কিন্তু বলা আর চাপ দিল না তখনকার মতো, বরং সে অন্য প্রশ্ন করল, এই পিশাচকে বাঁধার মন্ত্র কি সত্যি কাজ করে? ঠোঁটের কোণে সামান্য হাসি মাঝের, সে বলে, যদি সঠিক মানুষের হাতে থাকে হয়তো, যদি ভুল মানুষের হাতে থাকে। একথা বলে সে থেমে গেল। বলা জিজ্ঞেস করল, তাহলে কি হয় যদি যদি কারো হাতে যায়? সেই মন্ত্র উল্টো কাজ করতে পারে ভাই, মানুষ ভাবে সে বাঁচছে, আসলে দেখা গেল সে ডাক দিয়েছে। এই কথায় বলার মুখে সামান্য একটা রেখা ফুটে উঠল, সেটা চিন্তার কিন্তু ভয়ের না। সে নিজের ব্যাগের দিকে একবার তাকালো, তারপর মাঝির দিকে তাকালো। আপনি কি মনে করেন আমি ভুল মানুষ? মাঝি এই প্রশ্নে সরাসরি ভোলার দিকে তাকালো দীর্ঘক্ষণ প্রায় মূল্যায়নের দৃষ্টিতে। এখনো বলতে পারছি না ভাই, তুমি নিজে বলো, তুমি কি প্রতিশোধ চাও না সত্য জানতে চাও? এই দুয়ের মধ্যে অনেক তফাত, যদিও শুরুতে একই রকমই দেখতে লাগে সব। ভোলা এই প্রশ্নের উত্তর দিল না সরাসরি, শুধু বলল, আমি যা চাই সেটা নিয়ে এখনই মাথা ঘামাবেন না, শুধু বলুন আমি মন্ত্র পেলে কি করতে পারবো। মাঝে একটু হাসল, যেন ভোলার এই এড়িয়ে যাওয়াটা তাকে অবাক করেনি। ঠিক আছে, সময় হলেই নিজেই বুঝে নিবা ভাই। কাল আর একবার বাঁক নিল এবার। আর এবার একটা নতুন জিনিস চোখে পড়ল, জঙ্গলের ভেতর একটু দূরে একটা বড় আকার, অন্য গাছগুলো চেরাদা স্থির, হারিকেনের আলো সেখানে পৌঁছায়নি পুরোপুরি, কিন্তু ভরা বুঝতে পারলো ওইটা হয়তো পাথরটা, ওই খাল থেকে অত দূরে তা দেখা যাচ্ছে, ওইটাই কি সেই পাথর বলে জিজ্ঞেস করলো। মাঝি সেদিকে তাকালো, অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপর বললো, না ওইটা অন্য একটা পাথর, যেটার কথা বলছি সেটা আরো গভীরে, জঙ্গলের গভীরে, খাল থেকে দেখা যায় না। বলে জিজ্ঞেস করলো, আমি খুঁজে পাব? যদি খোঁজার মতো সাহস থাকে পাবেন, এই পাথর নিজেকে লুকায় না কারো কাছ থেকে যে সত্যিই খুঁজে থাকে। ভোলা মাথা নাড়ল, চোখে একটা প্রতিজ্ঞা, সে শুধু আস্তে করে বলল, আমি খুঁজে নেব ঠিকই। মাঝি এবারও তাকালো ভোলার দিকে, যেন সে দেখছে ভোলা সত্যি কথার প্রস্তুত। তারপর বলল, স্বাভাবিক ভালো জিনিস ভাই, কিন্তু এই জঙ্গলে সাহস একা যথেষ্ট না, তাহলে এখন কি করতে হবে, কি লাগবে তার জন্য? উত্তর দিল ভোলা, নিজের মন স্থির করে রাখতে হবে ভাই, জঙ্গলে অনেক কিছু তোমার সামনে আসবে যা তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, পরিচিত গলায় ডাক দিবে, পরিচিত মুখ দেখা দিবে, তুমি যদি একবার বিশ্বাস করে ফেলো যে যা দেখতেছ সত্যি, তাহলে কিন্তু তুমি রাস্তা হারা যাবা। আর যদি বিশ্বাস না করি, বলল ভোলা, তাইলে তুমি হয়তো ফিরে আসবে। মাঝে একটু থামল, এই জঙ্গলে কোনো নিশ্চয়তা নেই ভাই, যে বলে নিশ্চয়তা আছে সে মিথ্যা কথাই কয়। ভোলা মাথা নাড়ল, কথাটা মনে কেঁথে রাখলো সে, নৌকা এগিয়ে চলল আরো কিছুক্ষণ নিরবতার ভেতরে। খালের পানি এখনো আরো অন্ধকার দেখাচ্ছিল, প্রায় কালো, দুপাশে জঙ্গল এমন ভাবে ঝুঁকে এসেছিল মনে হচ্ছিল তারা কোনো সুরঙ্গের ভেতর দিয়ে যাচ্ছে, পৃথিবীর নিচে, আকাশের নিচে নয়। দূরে জঙ্গলের গভীরে কোথাও একটা শব্দ ভেসে এলো, মানুষ ডাকার মতো, কিন্তু ঠিক মানুষের গলা না, যেন কেউ ভাষা শিখছে, সবে শব্দ তৈরি করছে সেই ভাষা শিখে অনুকরণ করে। ভোলা সেদিকে তাকালো, কান খাড়া করে শোনার চেষ্টা করলো, এরপরে সে বললো, ওটা কি ছিল? মাঝে কিছুক্ষণ চুপ থাকলো, তারপরে বলে, রাত পাখি ভাই, এই জঙ্গলে অনেক অদ্ভুত পাখি ডাকে। কিন্তু ভোলা লক্ষ্য করলো মাঝের হাত এই মুহূর্তে সামান্য দ্রুত বৈঠায়। ভোলা জিজ্ঞেস করলো, আপনি ভয় পেয়েছেন? এই খালে ভয় পাওয়া ছেড়ে দিয়েছি অনেক আগে আমি, মাঝি বলল, কিন্তু সতর্ক থাকা আর ভয় পাওয়া এক জিনিস না। মাঝি বইটা তুলে নিল পানি থেকে, নৌকা ধীরে ধীরে থেমে এলো, স্রোতের সাথে সামান্য একটু দুলে উঠল। আমরা কি পৌঁছে গেছি? ভোলা জিজ্ঞেস করল। প্রায় পৌঁছে গিয়েছি, এখান থেকে খাল আরো সরু হয়ে যায়, নৌকা যাবে না বেশি দূর, সামনে হাঁটা লাগবে ভাই। ভোলা চারদিকে তাকালো, ডান পাশে জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গার মতো কিছু নজরে পড়ল, একটা সরু পথের আভাস যেটা অন্ধকারে প্রায় অদৃশ্য। ওই পথ দিয়ে যেতে হবে? জিজ্ঞেস করলো ভোলা। হ্যাঁ, সোজা গেলে একটা জায়গায় যে পৌঁছাবে যেখানে আদাবি সেরা থাকে, কিন্তু তার আগে তোমাকে জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। আর জঙ্গলের ভেতরে সেই পাথর আছে, জঙ্গলের ভেতরেই সেই পাথর আছে যার কথা তোমাকে বলেছিলাম। আমি সরাসরি আদিবাসীদের কাছে যেতে পারি না? জিজ্ঞেস করলো ভোলা। পারো, কিন্তু তুমি যদি সত্যি জানতে চাও কি নিয়ে খেলতে চাও, তাহলে পাথরটা একবার দেখে যাও ভালো। যে মন্ত্র তুমি নিতে চাও সেটা যে জিনিসের বিরুদ্ধে কাজ করবে তার মুখটা একবার দেখে নেওয়া উচিত না? ভোলা এই কথা একটু ভাবল, তারপর মাথা নাড়ল, ঠিক আছে আমি পাথরটা খুঁজে নেব। মাঝি নৌকাটা আস্তে আস্তে পাড়ের কাছে নিয়ে গেল, একটা জায়গায় যেখানে মাটি একটু শক্ত, কাছের শেকড় পানির কাছাকাছি নেমে এসেছে। এখানে নামতে হবে তোমাকে ভাই, মাঝি বলল। ভোলা ব্যাগটা কাঁধে তুলে নিল, তারপর দাঁড়ালো, নৌকা সামান্য দূরে উঠলো তার ভাড়ায়। মাঝি হারিকেনটা তুলে নিল, এগিয়ে দিল ভোলার দিকে, এইটা নিয়ে যাও, এই আলো ছাড়া এই জঙ্গলে এক পাও এগুলো যায় না। ভোলা হারিকেনটা হাতে নিল। ভারি গরম, কমলা আলো তার হাতে চামড়ায় পড়ছিল। তখন সে বলল, আপনি অপেক্ষা করবেন? সে বলল, করব, এই খালেই অপেক্ষা করব, যতক্ষণ না তুমি ফিরে আসো। কতক্ষণ লাগতে পারে? মাঝে একটু হাসল এই কথা শুনে, সে একই হাসি। সে এতক্ষণে ভোলাকে পুরোপুরি চিনে গেছে। সে বলল, যতক্ষণ লাগা ততক্ষণ, সময় কেন অন্যরকম ভাই, তুমি বুঝতেও পারবে না কতক্ষণ হয়ে গেছে। ভোলা নৌকা থেকে নেমে দাঁড়ালো পারে, পা মাটিতে। একটা ঠান্ডা ভাব শেষেতে অনুভূতি চারপাশে। সে ঘুরে তাকালো মাঝের দিকে, যে এখনো নৌকায় বসে আছে স্থিরভাবে। একটা কথা বলি, মাঝি বলল, জঙ্গলে যা দেখবে যা শুনবে তা সবকিছু বিশ্বাস করো না, কিছু অবিশ্বাসও করো না। আবার মাঝামাঝি একটা জায়গা থাকা লাগবে তোমাকে। ভোলা জিজ্ঞেস করলো, কেন? কারণ যে সবকিছু বিশ্বাস করে সে হারিয়ে যায়, আর যে কিছুই বিশ্বাস করে না সে সত্যটা চিনতে পারে না যখন সেটা তার সামনে আসে। ভোলা এই কথাটা মনে মধ্যে রাখলো এবং সে বলে, আপনার এই কথাগুলো মনে রাখব। মাঝি বলল, লেখো। তার গলার ভিতরে এক অদ্ভুত আন্তরিকতা। তখন সে বলে, কেন আমি চাই না তুমিও তাদের মতো হারিয়ে যাও ভাই, যাদের গল্প আর যাতে তোমাকে বললাম। ভোলা এই কথায় সামান্য অবাক হল। ভালো লাগলো তা, এই বৃদ্ধ মাঝির প্রতি তার একটা আস্থা জন্মেছিল তখনই, যদিও সে জানত না ঠিক কেন। হয়তো দীর্ঘ যাত্রায় গল্পগুলো, এই কথাগুলো, এই রাতের নিঃসঙ্গতা তাদের মধ্যে একটা অদ্ভুত বন্ধন হয়তো তৈরি করে দিয়েছে। সে ঘুরে দাঁড়ালো সেই সরু পথের দিকে, যেটা জঙ্গলের অন্ধকারে হারিয়ে গেছে। হারিকেনে আলো তার সামনে কাঁপছিল, ছোট একটা বৃত্ত তৈরি করছিল অন্ধকারের ভেতরে। সে পেছনে ফিরে তাকালো একবার, মাঝি তখনও বসে আছে নৌকায়, নড়েনি, শুধু তাকিয়ে আছে ভোলার দিকে, মুখে কোনো ভাব নেই। হয়তো হয়তো শুধু একটা অপেক্ষা, যেন এই মুহূর্তে সে বহুবার দেখেছে আগে, বহু মানুষকে এভাবেই যেন সে পাঠিয়েছে একই পথে। ভোলা পা বাড়াল জঙ্গলের ভেতরে, প্রতিটা পদক্ষেপে গাছের ছায়া তাকে ঘিরে ধরতে লাগলো, যতক্ষণ খালের দিক থেকে আর কিছুই দেখা না গেল, শুধু তার নিজের হারিকেনের আলো আর তার চারপাশে ঘন নিঃশব্দ অপেক্ষমান অন্ধকার। জঙ্গলে যে জিনিসটা তার চোখে পড়ল প্রথম তা হল শব্দের অভাব। খালের ধারে বাতাসে অন্তত পাতা নড়াচড়া ছিল, পানির শব্দ ছিল, এখানে কিছু নেই, শুধু তার নিজের পায়ের শব্দ শুকনো পাতার উপর, আর হারিকেনের শিকার কাপার হালকা শব্দ। পথ একদম শুরু, প্রায় হারিয়ে যাওয়া, মাঝে মধ্যে গাছের শেকড়ে ঢাকা। ভোলা হারিকেনটা সামনে ধরে এগোতে লাগলো, চোখ একদম শুরু করে মাটির দিকে তাকিয়ে পা ফেলার আগে দেখে নিচ্ছিল কোথায় পা ফেলছে। ব্যাগের ফিতা কাঁধে কামড়ে বসেছিল, আর তার ভেতরে ছুরিটার ওজন সে টের পাচ্ছিল প্রতিটা পদক্ষেপে, একটা স্থির আশ্বাসের মতো। কতক্ষণ হেঁটেছে বলা মুশকিল, মাঝের কথাটা মনে পড়ল তার, সময় এখানে অন্যভাবে চলে। সে ঘড়ি দেখল না, কারণ সঙ্গে ঘড়ি ছিল না, শুধু হাঁটতে থাকলো একটানা ধৈর্য নিয়ে, চোখ সামনে কান সজাগ। গাছগুলো এখানে অন্যরকম দেখাচ্ছিল খালের কাছে চেয়ে, পুরনো, গুড়িগুলো মোটা, বাকল ফাটা, আর কোথাও কোথাও এক ধরনের কালচে দাগ, যেন আগুনে পোড়া, যদিও কোনো আগুনে পোড়া গন্ধ নেই এখানে। মাটিতে পাতার স্তর এত পুরু যে পা ডুবে যাচ্ছিল সামান্য। প্রতিটা পদক্ষেপে একটা নরম, একটা অদ্ভুত অনুভূতি। তারপর প্রথম জিনিসটা ঘটল, একটা ডাক এলো দূর থেকে। আন্দাজ করল সে বাঁ দিক থেকে ডাকটা এসেছে, একটা নারী কণ্ঠ, চেনা কণ্ঠ। যদিও ভোলা প্রথমে বুঝতে পারল না কোথায় শুনেছে সে সেই কণ্ঠ, তারপর মনে পড়ল তার মায়ের কণ্ঠ, যে মা মারা গেছেন বহু বছর আগে। ভোলা, সে থমকে দাঁড়ল, শরীর সজাগ কিন্তু মন একদম স্থির। মাঝের কথাগুলো তার কানে বাজতে লাগলো জোরে জোরে। পরিচিত গলায় ডাকবে, তুমি বিশ্বাস করলে হারিয়ে যাবে, সেই কথাটা। সে ফির তাকাল না ডাকের দিকে, শুধু বলল যেন সে নিজেকে শোনাচ্ছে, যাতে তারা ডাক না দেয় তাকে। তাই সে বলল, আমার মা মারা গেছেন, এখানে তা থাকার কথা না। এবার ডাকটা আবার এলো, একটু কাছ থেকে, এবার একটু কষ্ট মেশানো। বললা, বাবা একবার আমার শরীরটা ভালো না। এই কথাটা বলার বুকের ভেতরে কিছু একটা মোচড় দিয়ে জাগিয়ে ধরল। তার মায়ের অসুস্থতার শেষ দিনগুলোর কথা মনে পড়ে গেল। ঠিক এমনই একটা কথা বলতেন তিনি, ঠিক এমন করেই। কিন্তু ভোলা জানতো এই মিলটাই তো ফাঁদ, যে যত ভালো করে জানে সে তত ভালোভাবে অনুকরণ করতে পারে। সে হাঁটতে থাকলো সামনের দিকে, ডাকের বিপরীত দিকে নয়, বরং যেদিকে পথ যাচ্ছিল সেদিকে, না ঘুরে না থেমে। ডাকটা কিছুক্ষণ চলল তার পেছনে, কণ্ঠস্বর ধীরে ধীরে আরো করুণ হতে লাগলো, প্রায় কান্নার কাছাকাছি। তারপর হঠাৎ থেমে গেল মাঝ পথে, যেন কেউ গলা চেপে ধরেছে। সে আকস্মিক নিরবতাটা এই ভোলার কাছে বেশি অস্বস্তিকর লাগলো। ডাক ডাকছে। কিছুদূর পর দ্বিতীয় জিনিসটা ঘটল। হারিকেনের আলোয় হঠাৎ একটা ছায়া নড়ল, মনে হল ঠিক তার ডান পাশে একটা গাছের আড়ালে। ভোলা তখন থেমে গেল, হারিকেনটা সেদিকে তুলে ধরল দেখার জন্য। কিছু নেই সেখানে, শুধু গাছ আর তার নিজের ছায়া, বিকৃত হয়ে পড়েছে গাছের গুড়ির উপরে লম্বা বেঢক। সে আবার হাঁটতে শুরু করল, কিন্তু এবার পায়ের শব্দ খেয়াল করল সে, তার নিজের পায়ের শব্দের সাথে আরেকটা শব্দ, একটু পিছিয়ে একটু হালকা, যেন কেউ তাকে অনুসরণ করছে তার নিজের ছন্দে, তার নিজের পায়ের শব্দ নকল করে, একদম হুবহু নকল, শুধু এক মুহূর্ত দেরিতে। ভোলা থেমে গেল, পেছনের শব্দও থেমে গেল। ঠিক এক মুহূর্ত পর ওই একই দেরিতে ভোলা ঘুরে দাঁড়াল না, শুধু বলল শান্ত গলায়, তুমি যেই হও না কেন, আমি কিন্তু ভয় পাচ্ছি না। কোনো উত্তর এলো না, শুধু একটা নীরবতা। আর তারপর অনেক দূর থেকে সে আগের শব্দ, মানুষের ডাকের চেষ্টা, কিন্তু ঠিক মানুষের গলা না, অনেকটা ভাষা শেখার মতো করে, মানে কেউ ভাষা শিখে কথা বলার চেষ্টা করছে, শব্দের অনুকরণ। সে হাঁটতে থাকলো আবার, জঙ্গলক্রমে বদলাতে থাকলো তার চারপাশে। গাছগুলো আরো পুরনো দেখাচ্ছিল তখন, গুড়িগুলো আরো পুরু, আর মাটিতে এক ধরনের সাদা ছত্রাক জন্মেছে জায়গায় জায়গায়। আর এখানে আলোয় ফ্যাকাশে দেখাচ্ছিল, মনে হচ্ছিল যেন হার, মানে মানুষের হাড়ের মতো। কোথাও কোথাও গাছের ডালে সাদা সুতোর মতো কিছু জড়িয়েছিল, পাতলা ভেজা, নড়ছিল বাতাস ছাড়াই। একটা জায়গায় সে থমকে দাঁড়াল, মাটিতে পড়েছিল কয়েকটা হার, ছোট ছোট, হয়তো কোনো প্রাণীর, কিন্তু তাদের সাজানো ভঙ্গিটা তাকে ধরনের অশান্তির মধ্যে ফেলে দিল। হারগুলো একটা বৃত্তের মতো আকারে রাখা, একদম নিখুঁতভাবে, যেন কেউ ইচ্ছে করে সাজিয়েছে, প্রকৃতির অগোছালো বিন্যাসে না। সে বৃত্তের কাছে গিয়ে ঝুঁকে দেখল একবার, একটা হাড়ের গায়ে দাঁতের দাগ, গভীর, কিন্তু কোনো প্রাণীর দাঁতের প্যাটার্নের মতো না, অনেকটা মানুষের দাঁতের মতো, কিন্তু বড় বড়। সে সোজা হয়ে দাঁড়াল, হাড়গুলো স্পর্শ করল না, আর সেই বৃত্তকে পাশ কাটিয়ে হাঁটতে শুরু করল আবার। তৃতীয় ঘটনাটা ঘটল যখন সে একটা ছোট ফাঁকা জায়গায় পৌঁছাল, যেখানে গাছপালা একটু কম। সেখানে মাটিতে একটা পুরনো কাপড়ের টুকরো পড়েছিল, মলিন ছেঁড়া, কিন্তু ভোলার চেনা, তার নিজের গামছার মতো দেখতে, ঠিক একই নকশা যেটা সে ঘরে ফেলে এসেছিল। সে ঝুঁকে পড়ল, হারিকেন কাছে ধরল, কাপড়টা সত্যি তার গামছার মতো, কিন্তু এটা এখানে থাকার কথা না, সেটা এই যাত্রার সঙ্গে আনেনি নিজের সাথে। সে সোজা হয়ে দাঁড়ালো, কাপড়টাকে সে স্পর্শ করল না। সে বলল, এটা আমাকে বিভ্রান্ত করার চেষ্টা, নিজেকে মনে করে দেওয়ার জন্য। সে আবারও বলল, এটা আসল জিনিস না, সে কাপটাকে পাশ কাটিয়ে হাঁটতে থাকল। কিছু দূর গিয়ে যখন সে পেছনে তাকাল, একবার নিজের অজান্তেই ওই আবছা আলোতে দেখলো কাপড়টা সেখানে নেই, শুধু খালি মাটি, যেন কখনো কিছু ছিল না। এক ধরনের শীতল অনুভূতি ছড়িয়ে পড়ে, কিন্তু সে থামল না। চতুর্থ ঘটনা এলো আরো কিছুক্ষণ পর, আর এটা আগেরগুলো ছিল অন্যরকম। এবার শব্দ নয়, দৃশ্য নয়, গন্ধ। একটা তীব্র মিষ্টি গন্ধ, ফুলের মতো, কিন্তু তার নিচে লুকিয়ে সে পুরনো পচা গন্ধটাও ছিল, যেটা খালের ধারে বারবার বারবার ওর নাকে এসেছিল। গন্ধটা এত তীব্র হল যে ফুলের মাথা একটু ঘুরে পর্যন্ত গিয়েছিল। চোখের সামনে জিনিসগুলো এক মুহূর্তের জন্য অস্পষ্ট হয়ে গেল, যেন এই গন্ধটা তাকে নাড়িয়ে দিয়েছে। সে থমকে দাঁড়াল, শ্বাস ধরে রাখল, তারপর আস্তে আস্তে ছাড়ল। নিজেকে স্থির করার চেষ্টা করল, মাথাটার যে ঘোরানি ভাবটা তা কেটে গেল আস্তে আস্তে, কিন্তু গন্ধ রয়ে গেল, গন্ধ কমে না। সে হাঁটতে হাঁটতে একটা জায়গায় পৌঁছালো যেখানে গন্ধের উচ্ছটা একদম স্পষ্ট। একটা প্রাচীন শুকিয়ে যাওয়ার দেহাবশেষ গাছের গোড়ার কাছে পড়ে আছে, কতদিনের পুরনো বোঝা একদম কঠিন। মাংস প্রায় সব ঝরে গেছে, শুধু চামড়ার একটা কালচে খোলস আর হাড়ের কাঠামোটা অবশিষ্ট। আধ ডোবা মাটিতে, মুখের জায়গাটা শুধু একটা ফাঁকা গর্ত, চোয়াল খোলা, যেন শেষ মুহূর্তে চিৎকার করার চেষ্টা করেছিল। বলে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। পেটের ভেতরে অনুভূতি হয় মানুষ ভয় পেলে, কিন্তু সে তাকিয়ে রইল সরাসরি, চোখ সরালো না। এই প্রথমবার মানুষ, না ঠিক করে বলতে গেলে মানুষের দেহাবশেষ তার সামনে। আরো কতজন আছে এই জঙ্গলে, সে ফিসফিস করে নিজেকেই সে প্রশ্নটা করল। কেউ উত্তর দেবে তাকে, শুধু গাছের পাতায় যে নড়াচড়া হয় সেই শব্দটাই শুধুমাত্র তার কানে এলো। তারপর হঠাৎ কোনো পূর্বাভাস ছাড়াই কিছু একটা তার দিকে ছুটে এলো অন্ধকার থেকে, একদম দ্রুত, ভারী একটা আকৃতি, যা মানুষের মতো কিন্তু ঠিক মানুষের মতো না। লম্বা বাঁকা, নিঃশব্দে সে এসেছিল। ভোলা কিছু বুঝে ওঠার সময় পায়নি, কিন্তু শরীর নিজে থেকে সরে গেল পাশে, আর সেই আকৃতিটা তার পাশ দিয়ে চলে গেল বাতাসকে কেটে। একটা ঠান্ডা স্পর্শ রেখে গেল তার হাতের উপর দিয়ে, নখের মতো কিছু চামড়া হালকা একটু কেটে দিয়ে গেছে মনে হলো, আর তার হাতের চামড়া। ভোলা ঘুরে দাঁড়ালো, সাথে সাথে হারিকেন তুলে ধরল, নিঃশ্বাস দ্রুত কিন্তু একদম নিয়ন্ত্রিত। ভয় পাচ্ছে না সে, আশেপাশে কিছু নেই, শুধু গাছ আর অন্ধকার। হাতে যে জায়গায় ছিঁড়ে গিয়েছে ওই জায়গাটা থেকে সামান্য রক্ত বেরিয়ে এলো। সে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, হৃদস্পন্দন স্বাভাবিক হওয়ার অপেক্ষায়। তারপর বলল, আরেকবার হয়, আমি সরে যাব না বারবার, আরেকবার হয়। কোনো উত্তর এলো না, শুধু একটা দূরে শব্দ হলো, প্রায় হতাশার মতো একটা শব্দ, একটা দীর্ঘ গোঙানির মতো শব্দ, যা ধীরে ধীরে মিলিয়ে গেল। সে আবার হাঁটতে শুরু করে, এবার আরো সতর্ক, ছুরিটা ব্যাগ থেকে বের করে এবার হাতেই রাখল। সে বাতে হারিকেন ডান হাতে ছুরির বাট শক্ত করে চেপে ধরেছে। সে আরেকটা ঘটনা ঘটল, পঞ্চম ঘটনাটা এলো যখন সে একটা ছোট ঢালু জায়গা পার হচ্ছিল, মাটি পিচ্ছিল, পাতায় ঢাকা। সেখানে ঢালের নিচে সে দেখল একটা মানুষের অভয়ে বসে আছে, পিঠ তার দিকে, মাথা নিচু। অভয়বটা নড়ল না, কিন্তু শব্দও করল না। ভোলা থেমে গেল, দূর থেকে তাকিয়ে রইল। কে ওখানে, সে জিজ্ঞেস করল, কিন্তু কোনো উত্তর নেই। অভয়বটা তেমনি বসে রইল স্থির। ভোলা সাবধানে এগুলো, প্রতিটা পদক্ষেপ একদম সাবধানে, হারিকেন সামনের দিকে এগিয়ে ধরে। কাছে গিয়ে সে দেখল অভয়বটা একটা পুরনো শুকনো গাছের গুড়ি, যার আকৃতি দূর থেকে দেখলে মানুষের মতো লাগে অন্ধকারে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে, একটা হাত বেরিয়ে এলো, সত্যিকারের হাত, মানুষের হাতের মতো দেখতে, কিন্তু আঙ্গুলগুলো একটু বেশি লম্বা, নখগুলো কালচে, আর কবজির নিচে চামড়ায় একটা কবির পুরনো ক্ষতের দাগ, যেন হাতটা একসময় কাটা হয়েছিল, তারপর জোড়া লেগেছে অস্বাভাবিক ভাবে, হাতটা ভোলার পায়ের গোড়ালে খামচে ধরার চেষ্টা করল। ভোলা লাফিয়ে সরে গেল, ছুরিটা চালালো রিফ্লেক্সের সাথে সাথে, হাতটা কেটে গেল আঙ্গুলের কাছ থেকে, একটা কালচে তরল বেরিয়ে এলো, ঘন পায়তেলের মতো। একটা চিৎকার, অমানসিক চিৎকার শোনা গেল গুড়িটার আড়াল থেকে, তারপর আবার সেই নিস্তব্ধতা। ভোলা পিছিয়ে গেল কয়েক পা, হাঁপাচ্ছে সে, চোখটা সেই গুড়িটার দিকে একদম স্থির, কিন্তু কিছু আর নড়ল না, যেন যে আক্রমণ করেছিল তা মিলিয়ে গেছে অন্ধকারের ভেতরে আঘাত পেয়ে। সে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, শ্বাস স্বাভাবিক করার চেষ্টা করলো, তারপর সেই ঢালু জায়গাটা এড়িয়ে অন্যদিক দিয়ে ঘুরে গেল সতর্কতার সাথে। আরো কিছুক্ষণ হাঁটার পর 6 নম্বর ঘটনাটা ঘটল, এটা আরো অদ্ভুত। গাছের ফাঁক দিয়ে সে একটা আলো দেখতে পেল, তার নিজের হারিকেনের মতোই কমলা আলো, থরথর করে কাঁপা আলো দূরে। এক মুহূর্তের জন্য তার মনে হলো হয়তো সে ফিরে এসেছে খালের কাছে, হয়তো মাঝি নৌকা নিয়ে অন্য কোনো ভাবে তার সামনে চলে এসেছে, কিন্তু পরক্ষণে সে বুঝলো এটা সম্ভবই না, সে খুব বেশি হাঁটেনি এখন সেদিকে। সে সে আলোর দিকে এগুলো খুব সতর্কভাবে আর কাছে গিয়ে দেখল, এটা তার নিজের হারিকেনের মতো দেখতে আরেকটা আলো, একটা গাছের ডালে ঝুলছে, কিন্তু হারিকেনটার নিচে কেউ নেই, কোনো নৌকা নেই, শুধু একটা শূন্য জায়গা, আর সেই আলোর নিচে মাটিতে ছোট ছোট পায়ের ছাপ, যেন কেউ অনেকক্ষণ ধরে ওখানে ঘুর ঘুর করছে গোল হয়ে। পায়ের ছাপের পাশে মাটিতে অর্ধেক ডুবে একটা পুরনো ক্ষয়ে যাওয়া চটি জুতো, এতটাই পুরনো যে চামড়া পায়ে মাটির সাথে মিশে গেছে। ভোলা এই দৃশ্যটা দেখলো কিছু সময়, কিছু বলল না, তারপর সে আলোটা স্পর্শ না করে পাশ কাটিয়ে চলে গেল। যা কিছু এই জঙ্গলে তাকে থামাতে চাইছে, দেখাতে চাইছে, ডাকতে চাইছে, সে বুঝে গিয়েছিল তার একমাত্র কাজ হলো থামা যাবে না, সরাসরি তাকানো যাবে না বিশক্ষণ, আর সবচেয়ে বড় কথা, বিশ্বাস করা যাবে না। জঙ্গল আস্তে আস্তে ঘন হতে লাগলো, আর তার সাথে সাথে সেই পচা গন্ধটাও তীব্র হতে লাগলো। প্রতিটা পদক্ষেপ দিয়ে যেন আরো কাছাকাছি মনে হচ্ছে, যেন মনে হচ্ছে গন্ধটা আরো ভারী, এখানে গন্ধটা এখানে প্রবল। তারপর শেষ পর্যন্ত জঙ্গল হঠাৎ একটু ফাঁকা হয়ে এলো, আর ঠিক সেইখানে, ঠিক সামনে তার, সে দেখতে পেল সে পাথরটা বিশাল, মানুষের উচ্চতার প্রায় দ্বিগুণের মতো, ধূসর, শ্যাওলায় ঢাকা বেশিরভাগ অংশ, চারপাশের গাছগুলো এখানে যেন সরে গেছে একটু, একটা বৃত্তাকার ফাঁকা জায়গা তৈরি করে, যেন এই পাথরের চারপাশে কিছু জন্মাতে চায় না, কিছু বেড়ে উঠতে ভয় পায় হয়তো। আর তার গায়ে প্রায় কেন্দ্রে কয়লা দিয়ে আঁকা একটা মুখ, এবড়ো থেবড়ো, রেখাগুলো আগাছালো, কিন্তু তার মধ্যে একটা স্বীকৃতি ছিল, একটা কাঠামো যা চোখ নাক মুখের অবস্থান বোঝাচ্ছিল। বলা এগিয়ে গেল ধীরে ধীরে, হারিকেন তুলে ধরল মুখটার কাছে, সে লক্ষ্য করল পাথরের নিচে মাটিতে কিছু পুরনো শুকনো ফুল ছড়িয়ে আছে, আর কয়েকটা ছোট পাথরের টুকরো সাজানো, যেন কেউ কোনো সময় এখানে এসে কিছু একটা অর্ঘ্য দিয়ে গেছে বহুকাল আগে। আর তখনই সেই মুহূর্ত তার মাথায় একটা জিনিস আঘাত করল বিদ্যুতের মতো, চোখ দুইটা, আঁকা মুখটার চোখ দুটোর অবস্থান, তাদের গভীরতার ভাব, তাদের স্থিরতা, এটা তার চেনা মনে হচ্ছে, এই চোখ সে দেখেছে, হ্যাঁ আজ রাতেই তো দেখেছে, বারবার নৌকায় বসে হারিকেনের আলোয়, একটা টিকটিক ধাতব শব্দ, সে শব্দটার আড়ালে সে প্রথমে ভাবলো হয়তো এটা তার মনের ভুল, ক্লান্তি আর ভয়ের মিশ্রণ, কিন্তু যত সে তাকিয়ে রইল তত স্পষ্ট হতে লাগলো মিলটা, চোয়ালের রেখা, নাকের বাঁক, আর সবচেয়ে বেশি সেই চোখ দুটোর নিচেটা ছোট পাকা রেখা, যেটা মাঝির মুখেও ছিল, যেটা সে মাঝির মুখেও ছিল। এটা পুরনো দাগের মতো, যা সে খেয়াল করেছিল নৌকায় বসে থাকার সময়, কিন্তু গুরুত্ব দেয়নি। সে পিছিয়ে গেল এক পা। নৌকা সেই প্রতিটা কথা তার মাথায় ফিরে আসতে লাগলো দ্রুত, একটার পর একটা। আমি অনেক বছর এই খালে আসি ভাই, আমি নিজেই দেখেছি কিছু কিছু জিনিসের ব্যাখ্যা, কিছু কিছু জিনিস নিজের সম্পর্কে নিজেই ভুলে যায় মাঝে মাঝে। বহু বছর একই রূপে থাকলে মানুষ কি আর পিশাচ কি, তার নিজের কাছেই অস্পষ্ট হয়ে যায়। যার মুখ সে নিজেই জানে না, তার মুখ ওখানে আঁকা কেন? আমি চাই না তুমিও তাদের মতো হারিয়ে যাও ভাই, যাদের গল্প আজ রাতে তোমাকে বলেছি। আর সেই জেলের গল্প, সেই জেলের গল্প যে গল্পটা মাঝে বলেছিল, এমন ভাবে যেন নিজের কথা বলছে। স্মৃতি মধুর গলায় প্রায় দুঃখের সাথে, জঙ্গলে যে ঢুকে সে তার স্ত্রীকে দেখল, সে কখনো বোঝেইনি শেষ পর্যন্ত, না তখন বলার মনে হয়নি সে আসলে কে বোঝাচ্ছিল কে। সেই রহমতের গল্প, সেই কালাচাঁদের গল্প, সব কটা কথা প্রত্যেকটা বিস্তারিত এত নিখুঁত, এত কাছের, যেন বলা হয়নি, যেন মনে করা হয়েছে সব কিছু। ভোলা স্তম্ভিত দাঁড়িয়ে রইল পাথরের সামনে স্থির, কিন্তু ভেতরে ভেতরে সব কিছু জোড়া লাগছিল একটার পর একটা, একটার পর একটা ছবি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছিল কুয়াশার ভেতর থেকে। সে হাত বাড়ালো পাথরের দিকে, প্রায় না ভেবেই আঙ্গুল ছোঁয়ালো সেই কয়লার আঁচড়ে, শীতল রুক্ষ। আর সেই স্পর্শে তার মনে হল যেন সে কিছুটা টের পেল, একটা অস্পষ্ট দুরাগত অনুভূতি, ব্যথা, একাকিত্বের, বহু বছরের পুরনো একটা কষ্টের রেশ যে পাথরে আটকে আছে। সে হাত সরিয়ে নিল দ্রুত, নিজের মনকে ধমক দিল সে, সব টুকরো একসাথে মিলে গেল তার মাথায়, সব টুকরো এক সিদ্ধান্তে পৌঁছল, মাঝেই পিশাচ। কথাটা তার মনে এতটাই দৃঢ়ভাবে বসে গেল যে সে আর সন্দেহ করার সুযোগই পেল না নিজেকে। এতক্ষণ একজন মানুষের সাথে বসে গল্প শুনেছে যে মানুষটা আসলে মানুষই না, যে হয়তো ইতিমধ্যেই জানে ভোলাকে খুঁজতে এসেছে, আর হয়তো সে মন্ত্রটাই সবচেয়ে ভয় পায়। সে তার মনে ভয় ছিল না, রাগ ছিল আর একটা ঠান্ডা কৌতূহল। সে ঠিক করল এখনই আদিবাসীদের কাছে যাওয়ার চেয়ে আগে সে ফিরে যাবে খালের কাছে, সরাসরি মুখোমুখি হবে। মন্ত্র খোঁজার আগে এই সত্যটা তার স্পষ্ট করে নেওয়া দরকার, কার বিরুদ্ধে সে আসলে লড়াই করছে। সে ঘুরে দাঁড়ালো, হারিকেন শক্ত করে ধরল আর হাঁটতে শুরু করলো খালের দিকে, যে পথে এসেছিল সেই পথেই ফিরে। জঙ্গল এবার আর তাকে বিরক্ত করল না, কোনো ডাক এলো না, কোনো ছায়ান হলো না, কোনো আকৃতি ছুটে এলো না অন্ধকার থেকে, কেন জঙ্গল নিজেই জানত এই খেলা এখন শেষ। ছদ্মবেশের আর দরকার নেই, শুধু একটা ভারী প্রতীক্ষা নীরবতা দরকার। সেই নীরবতা তাকে ঘিরে রইল, প্রতিটা গাছ তাদের নিঃশ্বাস মনে হয় চেপে ধরে রেখেছে, তার দেখছে সে ফিরে যাচ্ছে। খালের কাছে পৌঁছাতে তার আগের চেয়ে কম সময় লাগলো, অথবা বেশি সময় লাগলো, লাগলো কি না সেটা সে বুঝতে পারল না। গাছের ফাঁক দিয়ে খালের পানি দেখা গেল, তার ধারে নৌকা ঠিক আগের জায়গায়, মাঝি বসে আছে নড়েনি, যেন সময়টা তার জন্য থেমেছিল ভোলার অনুপস্থিতিতে। ভোলা পারে দাঁড়ালো নৌকার দিকে তাকিয়ে, মাঝি মুখ তুললো তাকালো ভোলার দিকে, শান্ত স্বাভাবিক ঠিক আগের মতোই, কোনো দানবীয় ভাব নেই তার মুখে, কোনো ভয়াবহতা নেই, শুধু চোখ দুটোই কেমন একটা স্থিরতা, যা ভোলার কাছে এখন অন্যরকম অর্থ বহন করে। পাথরটা পেয়েছেন, মাঝি বলল বিবৃতি দেওয়ার মতো করে। ভোলা জিজ্ঞেস করল এক অস্পষ্ট কথা, কিন্তু সেটা ভোলা বুঝতে পারল, কথাটা তার গলা দিয়ে বেরিয়ে হয়নি। এবার সে উত্তর দেয় পেয়েছি। মাঝে জিজ্ঞেস করল আর বুঝেছেন? ভোলা কিছু বলল না, শুধু তাকিয়ে রইল মাঝের দিকে, প্রতিটা পেশি তার টান টান, কিন্তু পা মাটিতে একদম স্থির। তুমি অবাক হচ্ছ না ভাই, মাঝে বলল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায় নৌকায়। যা আমি অস্বীকার করছি না। ভোলা বলল, আপনি জানতেন আমি বুঝে যাব? জানতাম ভাই, যে পাথরের কাছে যায় সে ফিরে আসে, হয় ভাঙা মন নিয়ে, নয়তো তোমার মতো। মাঝের কণ্ঠটা একই রকম নরম, একই রকম শান্ত, যেন এই কথোপকথন তার কাছে নতুন কিছু না, সব্যস্ত এই ধরনের মুহূর্তের জন্য। তুমি ভালো মানুষ বলা, মাঝি বলল, সাহসীও। বেশিরভাগ মানুষ পাথর দেখে ফিরে যায় না, ফিরে গেলেও দৌড়ে যায়। তুমি তো হেঁটে ফিরেছ। ভোলা বলল, তুমি সেই পিশাচ। মাঝি এই কথায় একমত চুপ থাকল, তারপর মাথা নাড়ল ধীরে ধীরে, স্বীকারোক্তি দেওয়ার মতো, কিন্তু কোনো নাটকীয়তা ছাড়াই। হয় আমি অনেক দিন এই ছদ্মবেশ বয়ে বেড়াই, ক্লান্তি লাগে অনেক, জানো। মানুষের মতো কথা বলা, মানুষের মতো হাসা, মানুষের মতো বইটা টানা রাতের পর রাত, বছরের পর বছর। কতদিন? বলা জিজ্ঞেস করল, না জেনে কেন এই প্রশ্নটা করেছে সেই জানে। এতদিন যে গুনতে ভুলে গেছি ভাই, কালাসা, রহম, ওই মেয়েটা, ওই জেলে, এদের সবার গল্প আমি বলিনি বলা ভাই, এদের সবার গল্প আমি বেঁচে দিয়েছি। তুমি ওদেরকে সবাইকে মেরেছ? বলা তখন জিজ্ঞেস করল, মারিনি ভাই। তার কণ্ঠে কিছু একটা ফুটে উঠল, অনেকটা দুঃখের মতো, নিয়েছি আমি। মারা নেয়া এক জিনিস না ভাই, কিন্তু তুমি এটা বুঝবে না, তোমার ভাষা শব্দ নেই এই পার্থক্য বোঝানোর। আমি তোমার মুখোমুখি এসেছি এই কারণে যাতে তুমি জানো আমি ভয় পাই না। ভোলা বলল, জানি জানি ভাই। মাঝে আরেক পায়ে গিয়ে নৌকা থেকে পারে নেমে নিচে নড়াচড়া একদম স্বাভাবিকভাবে দেখিয়ে বৃদ্ধ মানুষের মতোই, শুধু চোখ দুটো এখন আর পলক ফেলছে না, ঠিক সেইভাবে সে বলে, কিন্তু ভয় না থাকা মানে নিরাপদ থাকা না ভাই। ভাই বলা, আর তুমি এখন যেইটুকু জানো, সেইটুকু জানার পর তোমাকে তো আমি যেতে দিতে পারি না। ভোলা বলল, আমি এটাই আশা করেছিলাম তুমি এটাই বলবে আমাকে। চোখের সামনে মাঝে শরীরটা বদলাতে শুরু করলো, দ্রুত না, ধীরে ধীরে, যেন একটা পুরনো মুখোশ খুলে ফেলা হচ্ছে ভেতর থেকে। কাঁধ চওড়া হলো তার, চামড়ার নিচে যেন কিছু একটা নড়ল, হাড়ের মতো কিছু একটা সরে গেল নিজের জায়গা থেকে, মচমচে একটা শব্দ হলো, হাত দুটো লম্বা হয়ে এলো স্বাভাবিকের চেয়ে বেশি, নখগুলো বাড়তে শুরু করলো ধীরে ধীরে, কালচে হয়ে গেছে, আর চোখ দুটো সেই একই চোখ যা পাথরে আঁকা ছিল, আর এখন অন্ধকারে জ্বলজ্বল করতে লাগলো, আর এখানে আলো ঝালাই একদম অস্বাভাবিক ভেতর থেকে আসা আলোয়। মুখের চামড়া কিছুটা টানটান হয়ে গেল তার, ঠোঁটের কোন কেমন জানি সামান্য রক্তহীন একটা ফাটল। ভোলাও পিছিয়ে গেল না, সে হারিকেনটা মাটিতে নামিয়ে রাখলো সাবধানে, তারপর ছুরিটা শক্ত করে ডলল ডান হাতে। তুমি জানতে আমি আসব, ভোলা বলল। জানতাম ভাই, কেউ না কেউ আসবে একদিন, তবে সেই মানুষ পার্থক্য এইটাই। পিশাচ ছাপিয়ে পড়ল প্রথমে, দ্রুততায় যা মানুষের চোখে ধরা কঠিন, কিন্তু ভোলা সরে গেল ঠিক সময়, ছুরিটা চালালো পাশ থেকে, ছুরিটা পিশাচের শরীর ছুঁয়ে গেল, কিন্তু ক্ষত তৈরি করলো না কোনো গভীর, শুধু একটা কালচে তরল বেরিয়ে এলো ক্ষতস্থান থেকে, যা রক্তের মতো না আবার ঘন আর অন্ধকার, চারপাশে যে অন্ধকার, মাটিতে পড়েই যেন শুষে নিতে লাগলো সেই মাটি নিজেই সেই রক্তকে, একটা তীব্র পোড়া গন্ধ ছড়িয়ে পড়লো চারপাশে। পিশাচ একটা শব্দ করলো, রাগের ব্যথার না আবার আক্রমণ করলো, এবার হাত দিয়ে, যেটা এখন আর মানুষের হাতের মতো দেখতে না, নখগুলো লম্বা পাকা। ভোলা লড়াই চালালো, প্রত্যেকটা আঘাত এড়ানোর চেষ্টা করলো, কখনো সফল হলো কখনো হলো না, তার শরীরে আঁচড় পড়লো গভীর আঁচড়, চামড়া ফেটে মাংস দেখা গেল কয়েক জায়গা দিয়ে, এক মুহূর্তের জন্য রক্ত ঝরতে লাগলো দ্রুত, কিন্তু সে থামলো না, ছুরি চালিয়ে গেল বারবার, প্রতিটা কোপে সব শক্তি ঢেলে দিয়ে। তবুও প্রতিটা আঘাতে ভোলা বুঝতে পারছিল এই লড়াই সমান না, পিশাচের শক্তি মানুষের চেয়ে বহুগুণ। তার নড়াচড়া দ্রুত আর তার শরীর এমন এক জিনিস দিয়ে তৈরি যা সহজে ভাঙে না। একটা মুহূর্তে পিশাচের হাত ভোলার হাত থেকে ছুরিটা ছিটকে ফেলে দিল, দূরে অন্ধকারে হারিয়ে গেল সেটা ঝোপের মধ্যে কোথাও। ভোলা মাটিতে পড়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল আবার, খালি হাতে তবু পিছিয়ে গেল না। পিশাচ থেমে দাঁড়ালো এক মুহূর্তের জন্য, যেন ভোলার এই অদম্য জেদ তাকে অবাক করছে। তুই থামবি না তাই না, পিশাচ বলল এইবার। তার গলায় এখন সে মানুষের সুরটা হারিয়ে গেছে, শুধু একটা গভীর গর্জনের মতো স্বর অবশিষ্ট। ভোলা বলল না, রক্তমাখা মুখ কিন্তু চোখে সেই একই প্রাগ যা মাঝে প্রথমবার দেখতে পেয়েছিল নৌকায়। পিশাচ এবার আক্রমণ করল অন্যভাবে, নিচু হয়ে দু হাতে মাটি স্পর্শ করে যেন একটা প্রাণী সে, আর তারপর ছিটকে উঠল সোজা ভোলার দিকে। ভোলা সরার সময় পেল না পুরোপুরি, পিশাচের একটা হাত তার কাঁধে লাগলো, নখ বসে গেল মাংসে, আবারও হাড় পর্যন্ত গেল মনে হলো আঘাত, কিন্তু ভোলা চিৎকার করে উঠল সাথে সাথে, ব্যথা, মাটিতে ছিটকে পড়লো আবার, কাঁপ থেকে রক্তের একটা তীব্র স্রোত বইতে লাগলো। সে হাঁপাতে হাঁপাতে উঠে বসল, হাত প্রায় অসার, নাড়াতে গেলে যেন তীব্র যন্ত্রণা করছে তার শরীরে, কিন্তু তার চোখ তখন পিশাচের দিকে একদম স্থির, হার মানার কোনো ভাবই নেই সেখানে। সে মাটি হাতটা একটা পাথরের টুকরো খুঁজে পেল, বড় সড়ো ধারালো কিনারা যুক্ত, আর সেটা তুলে নিল বা হাতে। ডান হাত প্রায় ব্যথার কারণে সে নাড়াতে পারছে না, অকেজো হয়ে যাচ্ছে। পিশাচ এগিয়ে এলো আবার ধীরেই, প্রায় খেলার চলে, যেন জানে যে সেখানে পালাতে পারবে না। লড়ে যাচ্ছিস কেন বলারে, তোর ভেতরে যে জেদ সেটা আমি জানি, আমি অনেকের ভেতরে দেখেছি এই জেদ। শেষে সবাই একই জায়গায় থামে রে, একই জায়গায় থামে। তাহলে আমিও থামবো, এই কথা বলে ভোলা দাঁতে দাঁত চেপে শেষ কথাটা বলল, কিন্তু লড়াই করে না। পিশাচ ঝাঁপিয়ে পড়ল শেষবারের মতো, আর ভোলা সব শক্তি দিয়ে সেই পাথরের টুকরোটা চালালো সামনে, লাগলো পিশাচের মুখে, ঠিক সেই জায়গায় যেখানে চোখ দুটো চলছিল। চামড়া মনে হলো থেতলে গেল, একটা কালচে তরল ছিটকে পড়ল, আর পিশাচ একটা শব্দ করে চিৎকার করে উঠল, পিছিয়ে গেল মুহূর্তের জন্য। সেই সংক্ষিপ্ত মুহূর্তে ভোলা উঠে দাঁড়ানোর চেষ্টা করল, পালানোর চেষ্টা করলো খালের দিকে, কিন্তু তার পা ব্যথার কারণে আর শরীরের শক্তি প্রায় নিঃশেষ হয়ে যাওয়ার কারণে সে হোঁচট খেয়ে পড়ে। পিশাচ ফিরে এলো, এবার আর কোনো দ্বিধা নেই তার নড়াচড়ায়, কোনো খেলার ভাব নেই। সে ভোলাকে ধরে ফেললো, তুলে নিল মাটি থেকে সহজেই, যেন সে ওজনহীন। ভোলা লড়াই করল হাত পা ঝাড়া দিয়ে, যতটুকু শক্তি অবশিষ্ট ছিল তা দিয়ে, কিন্তু লাভ হল না। পিশাচের মুখ তার কাছে এলো, সে এবড়োথেবড়ো মুখ যা পাথরে আঁকা ছিল। শেষ মুহূর্তে ভোলার চোখে ভয় এলো না, শুধু একটা তীব্র আফসোস, যে মন্ত্রটা সে খুঁজতে এসেছিল সেটা তার হাতে এলো না, সেটা তার হাতে এলো না। আসি না পাওয়া তার মৃত্যুর চেয়ে বেশি কষ্ট দিল তাকে সেই মুহূর্তে। তার চোখের সামনে শেষবারের মতো ভেসে উঠলো হারিকেনে আলো, মাটিতে পড়ে থাকা, আর তার উপরে খালের কালো পানি নিঃশব্দ। রাত শেষ হলো ধীরে ধীরে, আকাশে ওখানে একটা ধূসর আভা ফুটে উঠল, খুব আস্তে আস্তে, যেন এই জঙ্গল আলোকে অনিচ্ছায় ঢুকতে দেয়। খালের পারে তখন কিছু ছিল না, শুধু ভেজা মাটিতে কিছু দাগ, আর সেই হারিকেনটা। নৌকাটা তখনও পারে বাঁধা ছিল, দুল ছিল সামান্য পানির টানে, খালি নিঃশব্দ, আর তার তলায় হয়তো কাঠের পাটাতনের নিচে লুকোনো একটা কুড়োনে পুরনো খয়ে যাওয়া কিছু জিনিস পড়েছিল বহুদিন ধরে জমতে থাকা, অনেক কিছু জমে, অনেক কিছু। এই জিনিসগুলো দেখতে পেয়েছিল ভোলা, সে জানে না সে কিভাবে বেঁচে গিয়েছিল। ওই শেষ স্মৃতিটুকু তার মনে ছিল তখন, এর বাইরে আর কোনো কিছু তার মনে নেই। কিভাবে সে বেঁচে গেল, কিভাবে সে পিশাচ তাকে মারল না, তা তার কাছে অস্পষ্ট। শুধু এইটুকু মনে ছিল অনেক মানুষের আপসার চেহারা তার মনে আছে শুধু এইটুকুই। নিজেকে খুঁজে পেয়েছিল অনেক মানুষের ভিড়ে, সে আরেক ঘটনা। ভোলার এই জার্নিটা এখানেই শেষ। এই মন্ত্রের খোঁজে যে ব্যক্তি গিয়েছিল তার জার্নি এখানেই শেষ। ওই পিশাচের সাথে সে রাতে পেরে উঠতে পারেনি, পেরে ওঠা যায় না। মন্ত্র সে পায়নি আর ওই পিশাচের কি হলো সেটাও সে জানে না। এই ঘটনাটা এখানেই শেষ, এবং এই ঘটনা শেষ করার পর আমি আপনাদেরকে এটা বলতে চাই যে এখন আমার গলা হয়তো এলোমেলো লাগতে পারে, আমি মেন্টালি পুরোপুরি আনস্টেবল, এর সাথে আমার গলা ওঠানামা করে, বিশেষ করে হয়তো রেকর্ডিং এর শুরুতে একরকম পেয়েছেন, এই যে এখন হয়তো শেষের দিকে এসে গলাটা প্রায় বসে যাওয়ার মতো অবস্থায়। আশা করি আমার এই ব্যাপারগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা আমাকে চিনেন জানেন তারা জানেন যে আমার সাথে সবসময় হতেই থাকে। তারপরেও আরেকটি ঘটনা রয়েছে আপনাদের জন্য। এখন শুনতে পাবেন ব্রহ্ম পিশাচের শেষ ঘটনাটা, শেষ পর্বটা। চলুন শুনি ব্রহ্ম পিশাচের শেষ পর্ব। সেই ব্যক্তি যিনি প্রায় মৃত্যুর মুখোমুখি হয়ে বেঁচে এসেছিলেন সেই ডাক্তারের সিপিআর এর কল্যাণে, তিনি কেমন জানি উদাসীন, তার কোনো কিছু ভালো লাগে না। তিনি তার পরিবারকে বারবার বলছিলেন তার কোনো কিছু ভালো লাগে না, তার খাবারের প্রতি কোনো স্বাদ লাগা ভালো লাগছে না, কোনো অনুভূতি নেই। রোদে যদি দাঁড়ান তিনি রোদের তাপ টের পান না, তার সবসময় মনে হয় তার শরীর ঠান্ডা। এমনকি তার পরিবারও যখন তার শরীর ধরে মনে হচ্ছে তার শরীর ঠান্ডা এবং শরীরের উপরে বিন্দু বিন্দু ঘাম চুপছে, যা তাকে আরো বেশি ঠান্ডা বা শীতল অনুভূতি দিচ্ছে। সেই কথাটা সবাইকে বলত এবং কথা কম বলতে শুরু করলো সে ব্যক্তি। তিন দিনের ভিতরে তার অবস্থা এত বেশি পরিবর্তন যে তাকে দেখে চেনেই যাচ্ছে না যে সেদিন রাতে তার ওই ভয়াবহ অবস্থা হওয়ার পরে, সেখান থেকে সুস্থ হওয়ার পরে তিনি আরো বেশি চুপচাপ হয়ে গেছেন। তিনি খাবার খাওয়া বন্ধ করে দিয়েছেন। তিনি সবাইকে বারবার বলতেন খাবারের কোনো স্বাদ তিনি পান না, সবকিছু তার কাছে বিস্বাদ লাগে। তিনি মাঝে মাঝে পানি খান, ব্যাস এইটুকুই। কিন্তু তিন দিন ধরে যদি একজন মানুষ না খেয়ে থাকে তার শরীর ক্লান্ত হতে শুরু করে, তিনিও সেই ক্লান্তি অনুভব করছিলেন। তিনি তার স্ত্রীকে একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন তিনি যখন বাইরে ছিলেন তিনি একটা জায়গায় বসেছিলেন, তাকে একটা লাঠির হেল্প নিয়ে এই মূর্তিটি চলতে হচ্ছে। এমন নয় যে তিনি খুঁড়িয়ে হাঁটেন বা আগে থেকে তার লাঠির সাহায্য প্রয়োজন না, কিন্তু এখন, কারণ এখন তার কেমন জানি লাগে। এমন নয় যে তার মাথা ঘোরাচ্ছে, এমন নয় যে তার অন্য কোনো সমস্যা, কিন্তু তার কাছে কেন জানি মনে হয় যে তিনি যে কোনো সময় পড়ে যাবেন, তার সবসময় এরকম মতো লাগল। তিনি তার স্ত্রীকে যে কথাটা বলেছিলেন সে কথাটা হচ্ছে, তিনি যেখানে বসেছিলেন সেখান থেকে তিনি যখন উঠলেন তখন তিনি তার পেছনের দিকে আরো বেশি শীতল অনুভূতি পেলেন। মনে হলো যেন এক গাদা ঠান্ডা পানি তার গায়ে মেরে দিয়েছে। তিনি দেখার জন্য পেছনের দিকে তাকান যেখানে তিনি বসেছিলেন, যেখানে নিতম্বের অংশগুলো বসে আমাদের। তিনি তাকিয়ে দেখলেন কেমন এক ধরনের তরল যা শরীরে যদি লেগে থাকে এবং শরীর যদি কোনো সারফেসে, দেয়ালে অথবা বসার জায়গায় যদি বসার পরে সেই জিনিসপত্র যদি শরীরের সাথে লেগে থাকে তা যেমন ইম্প্যাক্ট ফেলায় বা এক ধরনের ছাপ দেয় বসার জায়গায় বা দেয়ালে, ঠিক ওই রকম যেন তার পা থেকেই অর্থাৎ নিতম্বের ওই দিক থেকেই ওই রকম ছাপ পড়েছে। এবং কেন জানি পাতলা একটা লেয়ার তিনি দেখতে পাচ্ছেন, অত্যন্ত পাতলা একটা লেয়ার। তার কেন জানি হুট করে মনে হলো যে কখনো কখনো শরীরে এরকম পাতলা চামড়া দেখা যায়, যদি কোনো বড় ঘা হয় অথবা ফোড়া হয় সেই জায়গার আশপাশটা যখন ফুলে ওঠে তখন এক ধরনের পাতলা চামড়া দেখা যায়। তার কাছে এরকমই মনে হলো যেই জায়গায় তিনি বসেছিলেন সেইখানে ওই তরলগুলোর সাথে কিছু চামড়া লেগে রয়েছে। এটা কিন্তু তার মনে হলো এবং তিনি বাড়িতে এসে তার স্ত্রীকে কিন্তু সে কথা বলেছেন। তিনি সাথে এটা তাকে বললেন যে তার কেন জানি মনে হচ্ছে তার যে যৌনাঙ্গ সেখানে কেউ বোধ হয় তাকে ছুরি দিয়ে খাই দিয়েছে। এই কথাটা যখন তিনি তার স্ত্রীকে বললেন, এই দুটো কথা, তিনি একটু অবাক হলেন তার স্ত্রী আর কি। তা তিনি দেখতে চাইলেন, কারণ তার কথা হচ্ছে যে তার যৌনাঙ্গে আঘাত পড়েছে। তিনি দেখতে চাইলেন তার স্বামীর ওইখানে কি হয়েছে। যখন তিনি দেখলেন তখন তিনি অবাক হয়ে গেলেন। তার স্বামী যেটা বলেছিল যে যৌনাঙ্গের উপরে হয়তো আঘাত ফেলেছে, আঘাত যৌনাঙ্গের উপরে পড়েনি, যে আঘাত তাকে কেউ দিয়েছে সেই আঘাত ওই যে জিনিসটা যে বস্তু দিয়ে আঘাত দেওয়া হয়েছে সেই বস্তু সহ এফোর ওফোর হয়ে রানের ভেতর দিয়েই, মানে রানের ভেতরে মাংস দিয়ে এফোর ওফোর হয়ে গেছে, যেটাকে তিনি বলেছিলেন যে তার হয়তো যৌনাঙ্গের কোথাও তিনি আঘাত পেয়েছে। তিনি তো অস্থির হয়ে উঠেছেন মারাত্মক ভাবে, কখন যে এইভাবে তার উরু ভেদ করে আর কি, উরুরই মাংস একদিক দিয়ে ভেদ করে অপরদিক দিয়ে বেরিয়ে গেছে, তো ওই আঘাতটা তিনি যে পেলেন ওই অবস্থায় তিনি কিভাবে এখন পর্যন্ত বসে আছেন সেটাও যখন তিনি চিন্তা করছেন ওই একই সময়ে, তার স্বামীকে তাকে মানে রক্ষা করতে হবে তো, বাঁচাতে হবে তো। কিন্তু তার স্বামী তাকে বুঝালেন যে দেখো থেমে গেছে, থেমে গেছে, এখন রাত্রেবেলা কোনো কিছু করার দরকার নেই, আমরা সকালবেলা যাব। এখন রাতেরবেলা তিনি কিন্তু কোনো মতো ঘুমাতে পারছেন না, তার স্ত্রী, তার স্ত্রী সেই রাতে একটার পর একটা অত্যন্ত ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলেন। ওই যে রাতেই সেই শব্দ, সেই স্বপ্নগুলোর ভেতরে ছিল জীবন্ত মানুষকে জবাই করা, মানুষকে উল্টো ঝুলিয়ে রাখা, এমনভাবে উল্টো ঝুলিয়ে রাখা যেন কোরবানির পশু ছাগলকে হাতে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছেন, এইভাবে মানুষকে ঝুলিয়ে রাখা এবং জিন্দা অবস্থায় তার শরীর থেকে পাতলা চামড়া কে জানি টেনে ছিঁড়ছে, এমন ভাবে ছিঁড়ছে মানে অল্প একটু হয়তো সরঞ্জামাদি তার হাতে রয়েছে এবং সেই সরঞ্জামাদি দিয়ে তিনি সেই শরীরটাকে ছিঁড়ছেন, মানুষের শরীর গলায় ফাঁস দেওয়া, যেন তিনি অটোপসি রুমের মধ্যে ওই মুহূর্তে অবস্থান করছেন। তিনি এটাও দেখতে পান যে তার স্বামী এমন একটা জায়গায়, এমন একটা স্থানে, এমন দিকে তাকিয়ে রয়েছেন যেই দিকে শুধুমাত্র আগুন, আর আগুন দগদগে লাল আগুন। তার স্বামী সেই আগুনের দিকে তাকিয়ে রয়েছে এবং তিনি বুঝতে পারছেন যে তার স্বামী তার থেকে বহু দূরে চলে যাচ্ছে, ঠিক ওই আগুনের কাছে। আবার ওই রাতেই তিনি আরেকটা স্বপ্ন দেখতে পান। তিনি দেখতে পান যে তার সন্তান, সে 12-13 বছরের ছেলেটা, সে এমন একদিকে তাকিয়ে রয়েছে, যেদিকে তাকিয়ে রয়েছে সেই দিকে আবার এমন একজন দাঁড়িয়ে রয়েছে যাকে পুরোপুরি ছায়ার মতো দেখতে। সে শুধুমাত্র ওই 12-13 বছরের ছেলেটার দিকে তাকিয়ে রয়েছে, সে এমন ভাবে তাকিয়ে রয়েছে তার দিকে এবং ওই সম্মোহনী শক্তি দিয়ে সে ছেলেটাকে তার দিকে যে টানছে, স্বপ্নে তা তিনি টের পাচ্ছেন, স্বপ্নে তা তিনি বুঝতে পারছেন। তার সন্তান যে তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে ওইটা ওই স্বপ্নে তিনি টের পান, সেভাবে তিনি ডাক দেন এবং ওইভাবে তার ঘুম ভাঙে। তিনি আরো একটা স্বপ্ন দেখতে পান। এবার যে স্বপ্ন তিনি দেখতে পান, তিনি দেখতে পান একটা কলস, কলসটা ভরা, কিন্তু সেই কলসের চারদিকে চারজন, একটা ব্যাং, ওই ব্যাঙের ঘাড়ে কে জানি বসা একটা সাপ, একটা অদ্ভুত রঙের বাটি, যে বাটির উপরে রয়েছে অজস্র কিলবিল করতে থাকা বিচ্ছু, আবার একটা কচ্ছপ, যে কচ্ছপের উপরে আবার ছোট 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 আনুমানিক 1 ইঞ্চি সাইজের মানুষ, অনেকগুলো নারী, 1 ইঞ্চি সাইজের নারী, ওই কচ্ছপের যে উপরে যে শিলটা রয়েছে সে শিলটার উপরে সে তারা নিচে বেড়াচ্ছে। ওই কলসের ভেতরে যে পানি সে পানিটা একদম কলসের মুখ বরাবর এবং উপর থেকে 1 ফোঁটা পানি পড়ার পরে ওই পানিতে যেরকম আলোড়ন সৃষ্টি হবে ওই রকম আলোড়ন সৃষ্টি হয়। এই স্বপ্নের দিকে তার ঘুম ভাঙে। এরকম একটা বাজে রাত যে তিনি কাটাবেন তিনি কখনো কল্পনা করেননি তার জীবনে। শরীর খারাপ যখন হয় তখনও কখনো এরকম অদ্ভুত স্বপ্ন দেখে তার ঘুম ভাঙেনি, কখনোই না। কিন্তু আর সবাই যেভাবে স্বপ্নকে চাপিয়ে যায়, তিনিও স্বপ্ন চাপিয়ে গেলেন। তিনি যেভাবে স্বপ্ন চাপিয়ে গেলেন সেটা হয়তোই সম্ভব ছিল। তিনি তার ওই সন্তানকে বোঝানোর চেষ্টা করেছেন যাতে সন্তান দূরে কোথাও না যায়। বোনের ভেতর একটা ভয় তো কাজ করে মানুষের, তার উপরে সন্তানকে নিয়ে, এদিকে তার স্বামীর অবস্থা কেমন জানি নড়বড়ে, ভয় তো লাগে। ওদিকে মৌলভী সাহেব, তিনি তার নিজের বাড়িতে, বলা হয়েছে একবার যে মৌলভী সাহেবের কাছে কেউ আসে কথা বলার জন্য আসে। ওই দিন রাতের বেলা সে আসে, আসার পরে মৌলভী সাহেব টের পায় যে সে দাঁড়িয়ে রয়েছে মৌলভী সাহেবের পায়ের কাছে, সে জিন। মৌলভী সাহেব ওঠে বসতেই সে জিন বলল, দেরি করে ফেলেছেন, বড্ড দেরি করে ফেলেছেন, বাইরে ঘুরছে, শিকার ধরেছে, বড্ড দেরি করেছেন। তো যখন এই কথাটা এভাবে আসলো, তখন মৌলভী সাহেব তাকে জিজ্ঞেস করল, সমাধান কি? ওদিক থেকে কোনো উত্তর আসে না। তিনি আবারও জিজ্ঞেস করলেন, তারপর তিনি সালামও দিলেন, কোনো উত্তর আসে না। অর্থাৎ ওই কথা বলার পরপরই সেই জিন সেখান থেকে চলে গিয়েছিল। এখন একজন সাধারণ মানুষের মাথার মধ্যে বুদ্ধি অনেক সময় আসতেই ভালো পারে, কিন্তু মৌলভী সাহেব তিনি যেমন একবার বিচলিত হয়ে পরবর্তীতে রাস্তা হারিয়ে ফেলেছিলেন সম্মোহনী শক্তির কারণে, কিন্তু ওই সম্মোহনী শক্তি তার ভেতরে কাজ করলেও সেই কানে তিনি ফিসফিসেনি সেই কণ্ঠস্বর, মৌলভী মৌলভী, এই ফিসফিসেনি কণ্ঠস্বর শুনেই যাচ্ছেন, কিন্তু তার উপরে তিনি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন ওই শব্দগুলো বা ওই কথাগুলো শোনার উপরে নিয়ন্ত্রণ। এবার তিনি প্রথমবার যখন এই যে ব্যাপারে বাড়ির এই বয়স্ক ব্যক্তিকে প্রথমবার যখন দেখলেন, দেখার সাথে সাথে তার বুকের ভেতরে থরাস করে ওঠে। যে মানুষ অল্প কদিন আগে অনেক কিছু বুঝত না, সেই মানুষ যখন বলিকাণ্ডে মুখোমুখি হয়েছিল সেই ভয়ঙ্কর ব্রহ্ম পিশাচের, সে তখন থেকে কেন যেন অনেক কিছু বুঝতে শুরু করেছে। হয়তো তার ভিতরে সেই ক্ষমতা, সেই চেরাচেনা ক্ষমতা হয়তো জেগে উঠেছে। রাতের বেলা হঠাৎ, সেই রাতেই হঠাৎ আবার সে ডাক তিনি শুনতে পান, মৌলভী মৌলভী, ওই সেই ব্রহ্ম পিশাচের ডাক, সেই অদ্ভুত নিচু কণ্ঠে ফিসফিসানি সে ডাক, মৌলভীকে ব্রহ্ম পিশাচ ডাকছে, এবং সে তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে তার দায়িত্ব কি ছিল। তার দায়িত্ব ছিল সেই লাশকে তার কাটা দিয়ে বেঁধে সে কবরে নামিয়ে দেওয়া এবং কবরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। কোনো কিছু কিন্তু হয়নি, কিন্তু সে সময়ের আগে বেরিয়ে গেছে। এখন তার নজর আরো অনেক বড়, এবং সে মৌলভী সাহেবকে বোঝাচ্ছে, পারলে এবারে সে আমাকে থামা, তোর কি মনে হয় যে আমি তুই আমাকে আটকাবি, ব্যাস এতটুকুই দা। ঠিক এই কথাটা কুর পরেই ওই ঝাপসা মানে চোখের অবয়ব, তারপরে হচ্ছে কানের ফিসফিসানি একদম গায়েব হয়ে গেল। অর্থাৎ ব্রহ্ম পিশাচকে হয়তো হয়তো তিনি দেখতে পেয়েছিলেন কিছু মুহূর্তের জন্য, কেন আর তাকে স্পর্শ যদি করতে পারে তাহলে তাকে দূর থেকেও দেখানো সম্ভব, অর্থাৎ তাকে দূর থেকেও জাদুর মাধ্যমে দেখানো সম্ভব। এখন মৌলভী সাহেব অত্যন্ত চিন্তার ভিতরে পড়ে গেছেন, তার পরিবার সবার আগে, কোনো মতে তিনি পরিবারের বাইরে যে কোনো কিছু করবেন না, কিন্তু আবার তার ভেতর একটা ব্যাপার কাজ করছেন, সবকিছু তো তিনি ঠিকভাবে করলেন, তাহলে কাজ হলো না কেন, এমন তো হওয়ার কথা না, যেভাবে তিনি কাজ করছিলেন ওইভাবে তো কাজ হয়ে যাওয়ার কথা, উল্টো নতুন বিপদ ঘাড়ে চাপলো কেন তার, ওই ব্যাপারটাও তিনি চিন্তা করছেন। তখন চিন্তা করতে করতে মৌলভী সাহেব একটা নকশা পেয়ে গেলেন, হুট করে নকশাটা কিভাবে পেলেন? নকশাটা হচ্ছে তার কিছু দস্তাবেজ ছিল, যে দস্তাবেজকে তিনি অত বেশি গুরুত্ব দিতেন না। সেই দস্তাবেজকে যখন তিনি অনেক অত বেশি গুরুত্ব দিতেন না, ওই দস্তাবেজের ভেতরেই তিনি তার নিজেরই অগোচরে যা হয়তো তিনি ভুলে গেছেন কবে রেখেছেন সেইখানে তিনি পান ওই দস্তাবেজগুলোর ভেতরে। কেন তিনি সেই দস্তাবেজগুলো খুলেছিলেন? কারণ তার মনে হচ্ছিল যে ওইখানে কিছু আছে। এবং সেই নকশাটা যখন তিনি নিজের হাতে প্রথমবারের মতো পান, তখন তিনি অবাক হয়ে যান। তখন পর্যন্ত তিনি নকশার প্রয়োগ সম্পর্কে বিন্দু পরিমাণ ধারণা রাখতেন না, বিন্দু পরিমাণ না, বরং তিনি ধারণা রাখতেন যে যে ধরনের নকশাগুলো রয়েছে সেই ধরনের নকশাগুলোকে শুধুমাত্র লিখে তা কোন তাবিজে খোলার ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া। ব্যাস এইটুকু তার জ্ঞান ছিল। এই নকশাগুলোকে যে জীবন্ত করতে হয়, এই নকশাগুলো যে এক একটা এম্পায়ার, এই নকশাগুলো যে এক একটা সেই এন্টিটিদের রাজত্বের একটা রূপ, তাকে তিনি জানতেন না তখনও, কখনো জানতেন না, কিন্তু জেনেছেন ধীরে ধীরে। ওই নকশাটা, ওই নকশার বিশেষত্ব হচ্ছে একটা মাথা, সে একটা মাথার একটা বডি রয়েছে, দুটো পা রয়েছে, দুটো হাত হাত রয়েছে, এবং দুটো হাত তিনি দেখতে পান যে দুটো হাতের ভিতরে কিনি 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 করে কি জানি লেখা, কিন্তু বুকের মাঝখানে বুক, পেট এবং তলপেট এই অংশকে তিন এবং চার, অর্থাৎ চার লাইনে তিন ভাগ করে ঘর তৈরি করা, চার লাইন লম্বা লম্বি ভাবে চার লাইন এবং তিনটা ভাগ করে দেওয়া, তাহলে এখানে ঘর কাটা দাঁড়ায় বারোটা ঘর, শুধু পেটের ভেতরে বারোটা ঘর, এবং এই বারোটা ঘরের ভেতরে যত কিছু থাকা দরকার তিনি সবকিছু দেখছেন, যা হচ্ছে এই নকশাগুলোর অংশ, এই রাজত্ব বা এই এম্পায়ারের অংশ। মনোবী সাহেব তাকে তাকে শুধু দেখছেন, ভাবছেন তিনি কি করবেন। এদিকে হরিনারায়ণ এক অদ্ভুত স্বপ্ন দেখতে পায়। ওই স্বপ্নে সে দেখতে পায় ব্রহ্ম পিশাচ তার নিজের নগরে কোন এক খুবই উচ্চ বংশীয় স্থানে সেইখানে বসে সে কোন ধরনের সাধনা করছে। ব্রহ্ম পিশাচের নগর, এই ব্রহ্ম পিশাচের নগর সে এর আগেও বেশ কয়েকবার কোনো না কোনো পুঁথিতে পড়েছে। স্বপ্নে কিন্তু সেই নগর সে দেখতে পায়। এই নগরের সুউচ্চ বিশাল বড় বড় মন্দির ভবনগুলো সেই সাথে রয়েছে লম্বা লম্বা পতাকা টাঙানো সেই রড বলি বা যাই বলি এই সমস্ত কিছু, কিন্তু কোনো পতাকা উঠছে না। ওই স্বপ্নের ভেতরে হরিনারায়ণ একটা ব্যাপারে বুঝতে পারল, স্বপ্ন যেটা বোঝাচ্ছে যে ব্রহ্ম পিশাচ তার নগরে এই নগরকে পুনরায় স্থাপন করার চেষ্টা করছে, এই জন্য সে তার নগরে। এবং পুনরায় স্থাপন কখন হবে? যখন পতাকা টাঙানো হবে। প্রত্যেকটা সাম্রাজ্যের একটা প্রতীক রয়েছে, প্রত্যেকটা সাম্রাজ্যের একটা পতাকা রয়েছে, প্রত্যেকটা সাম্রাজ্যের একটা শপথ রয়েছে, প্রত্যেকটা সাম্রাজ্যের একজন মূল রয়েছেন, রয়েছে তো সেনা। ব্রহ্ম পিশাচ নগর হয়তো এই নগর প্রতিষ্ঠা করার জন্যই এত তোড়জোড়, জানি না, এটুকুই ভাবল কিন্তু হরিনারায়ণ স্বপ্ন দেখার পরে। কিন্তু ওই স্বপ্ন দেখার পরে হরিনারায়ণের ভেতরে এক অদ্ভুত, মানে এক ধরনের সংযোগ স্থাপন হল, অদ্ভুত সংযোগ। সেই সংযোগটা হচ্ছে সেই লাশের, যে লাশটাকে দুই হাতে কাঁটাতারে বেড়া দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছিল, যাকে পরবর্তীতে কাঁটাতারে বেড়া দিয়ে পেঁচিয়ে মাটির নিচে ফেলে দেওয়া হয়েছিল, মনে আছে? ওই লাশের সাথে হরিনারায়ণের এক অদ্ভুত সংযোগ হয়, যেন হরিনারায়ণ সেই লাশটা সমস্ত রকমের বেদনা টের পাচ্ছে, পেটের ভেতরে, নাভিতে, বুকের ছাতার নিচে, বিভিন্ন স্থানে, মূলত পেট এবং বুকের ছাতার নিচে এই জায়গাগুলোতে সে প্রচন্ড বেদনা অনুভব করছে। এবং এই বেদনা কিসের? মাটি চাপা দেওয়ার, নিঃশ্বাস নেওয়া সে চেষ্টা করছে, সেখান থেকে সে বের হওয়ার চেষ্টা করছে, হরিনারায়ণ তা পারছে না। জাগ্রত অবস্থায়, বসে থাকা অবস্থায় সে সর্বদা এই ব্যাপারটাই লক্ষ্য করছে। মৌলবী এবং হরিনারায়ণ তারা দুজনেই কিন্তু বাধা দিয়েছে ব্রহ্ম পিশাচকে তাদের নিজস্ব চেষ্টায়, নিজস্ব সময়কালীন সময়। ব্রহ্ম পিশাচ কিন্তু এই দুজনকে কোনো না কোনো ভাবে আহ্বান দিচ্ছে বা কোনো না কোনো ভাবে কোনো সূক্ষ্ম সংকেত পাঠাচ্ছে। নইলে আচমকাই মৌলবী সাহেবের সামনে একটা নকশা প্রকট হতো না আর হরিনারায়ণ দেখতে পেত না ব্রহ্ম পিশাচের নগর, যে নগর পুনরায় স্থাপন করা প্রয়োজন, তার জন্য প্রয়োজন বলি দিতে গেলে এমন নয় যে কারো গলা কেড়ে ফেলে দিতে হবে, তা না। বলি কখনো কখনো এমন হয় যে স্বেচ্ছায় সে মানে সেই বস্তুকে বলি দেওয়া হয়ে গেলে, ধরা গেল যে একজন মানুষকে নিয়ে যাওয়া হলো, বলা হলো যে তাকে বলি দেওয়া হচ্ছে, বলি দেওয়ার ক্ষেত্রে এরকমও হয় যে সে হয়তো তার নগরে নিয়ে যাবে সে ব্যক্তিকে, তার নগরে সেই ব্যক্তি অবস্থান করবে, এমনও হতে পারে সেই ব্যক্তি সারা জীবন সেই নগরের এক অংশ হয়ে যাবে, এমনও হতে পারে যে তাকে ওইভাবে বলি না দিয়ে ওই নগরের খেদমতে নিয়োজিত করা হবে, ওই নগদি ওই নগর হয়তো তার কারণে প্রতিষ্ঠা পাবে, অনেক কিছু সম্ভব। শুধুমাত্র কাউকে তার মাথা ধর থেকে বিচ্ছিন্ন করে দেওয়াই বলি হতে হবে এমন না। এখন হরিনারায়ণ এবং মৌলবী সাহেব তারা কিন্তু জটিল ভাবে পেঁচিয়ে যাচ্ছে ব্রহ্ম পিশাচের সাথে, কারণ ব্রহ্ম পিশাচ কি চায় তা আমিও জানি না, এখনো হরিনারায়ণও জানে না, এমনকি জানে না মৌলবী সাহেব। এদিকে ব্যাপারী বাড়ি সেই ভদ্রলোক, তার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছে, খারাপ হতে শুরু করেছে এমন ভাবে যেন পুরো শরীর তার আগে থেকে যেহেতু ঠান্ডা অনুভব হয় সেই ঠান্ডা অনুভূতিটা তার আরো বাড়তে শুরু করেছে, তার ঘাম হয় না বললেই চলে, কিন্তু প্রচুর পানির পিপাসা, তিনি প্রচুর পানি পান করছেন প্রচুর, কিন্তু তার স্বাদ মিটছে না, এক অস্বাভাবিক অবস্থা তার, যে তিনি পানি শুধু পান করছেন করছেন এবং করছেন, তার কথা হচ্ছে তার তৃষ্ণা মিটছে না, তার জীব বাবা শুকিয়ে আসছে। এদিকে তার সন্তান, ওই সন্তানের কেন জানি মনে হতে লাগলো কে জানি বহু দূর থেকে তাকে ডাকে খুবই মায়া ভরা কণ্ঠে, এমনও হতে পারে যে হয়তো তার দাদাই তাকে ডাকছে, কণ্ঠটা কখনো কখনো এরকমই, ওর দাদা, দাদার সাথে ভালো সখ্যতা ছিল তার, মারা গিয়েছে অনেক আগেই, কিন্তু ওরা বিশ্বাস করতো, তখনও তো ছোট তো বিশ্বাস করতো যে হয়তো দাদারা কথা বলতে পারে দেখা দিতে পারে, কিন্তু যখনই যে বয়স 12-13 বছর এসে পৌঁছে গেল এখন সে বিশ্বাস করে ভূত তো কথা বলে না, কখনো ভূত তার ফেরত আসে না, যেমরা যায় সে তার ফেরত আসে না, কিন্তু একদম দাদার মতো হুবু হসে ডাক, ছেলেটা সে ডাক শুনে ওর ভেতরে কেমন জানি করে, ও প্রায়শই এক ধরনের কল্পনা দেখত, কল্পনাটা হচ্ছে ও তো সেই হারিকেন হাতে ওই অল্প একটু চওড়া রাস্তা, ওই রাস্তা দিয়ে তো সে গিয়েছিল সে ডাক্তারকে আনতে, ডাক্তার তো নিজের মতো ফেরত চলে গিয়েছিল তাই না, কিন্তু সে দেখতে পায় যাওয়ার পথে ঠিক ডাক্তারের পেছনে কে যেন হাঁটছে, ডাক্তারের কাঁধ যতটুকু তার কোমর ততটুকু, যে হাঁটছে ডাক্তারের পেছনে তার কোমর ততটুকু যতটুকু ডাক্তারের কাঁধ, এবং আস্তে আস্তে সে ছোট হয়ে আসছে, আস্তে আস্তে তার আয়তন কমে আসছে, ধীরে ধীরে সে ডাক্তারের পিছু যাচ্ছে, ডাক্তার কি করছে না করছে সে সব দেখছে, তারপরে ডাক্তারকে সে এমন ভাবে শ্বাসরোধ করল যেন ডাক্তার ঘুমের ভেতরেই শান্তিতে মারা গেল, এমন ভাবে সে তো শ্বাসরোধ করল, এবং সে যখন ডাক্তারের শ্বাসরোধ করল সে ডাক্তারের বুকের উপরে কোনো কিছু এঁকে দিল অনেকটা বহুতল মন্দিরের মতো। এই ছেলেটা এখন এই ব্যাপারটা দেখছে, এই ছেলেটা এখন এই জিনিসটাকে অনুভব করছে, এর বাইরে ওর আসলে করানো কিছু নেই, কাকে সে যে বলবে, বললেই বলবে যে ভূতে ধরেছে, ভূতে ধরলে তো মারধর করা হয় অনেক ভূত দাঁড়াবার জন্য, সেইভাবে আবার সে কাউকে কিছু বলতে পারছে না। এদিকে ওর বাবার অবস্থা কেমন ওইটাও সে চোখে দেখছে, কিন্তু তার মস্তিষ্কের ভেতরে তার বাবার অবস্থানের চেয়ে তার নিজের অবস্থার কথা সবচেয়ে বেশি ঘুরে। রাতের বেলা ও প্রায় মনে চেত যে ও বাইরে বেরিয়ে যাক, বেরিয়ে গিয়ে বাইরের পরিবেশটাকে সে দেখুক, বাইরের অন্ধকার ওর হঠাৎ করে ভালো লাগতে শুরু করলো, ভয়ও লাগে কিন্তু ভালো লাগতে শুরু করলো। এদিকে কিন্তু একদিন দুদিন তিন দিন করে করে সময় যাচ্ছে, কেন সময় যাচ্ছে তা অন্তত এটুকু আন্দাজ করা যায়। ব্রহ্ম পিশাচ তার নগর তৈরি করার জন্য যত কিছু প্রয়োজন সেই প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করতে সে সময় নিচ্ছে ধীরে ধীরে। হয়তো মনে হচ্ছে যে বাকি সবাই ব্রহ্ম পিশাচের কর্মকাণ্ডের উপরে বাধাবিঘ্ন তৈরি করতে পেরেছে, কিন্তু বাস্তবে তা দেখলে মনে হয় না। বাস্তবে তা দেখলে মনেই হয় না যে ব্রহ্ম পিশাচ কোনো না কোনোভাবে তাদের উপরে নিয়ন্ত্রণ রাখতে পেরেছে। তার চেয়েও বেশি নিয়ন্ত্রণ রেখেছে সে, এত বেশি নিয়ন্ত্রণ যে কল্পনা করার বাইরে। সবকিছুই যেন হয়তো তার নিজের প্ল্যান মাফিক হচ্ছে। হয়তো মৌলবী সাহেব তার নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়লেন, কিন্তু তিনি অত্যন্ত সাবধানী ছিলেন। এই জন্য অত্যন্ত সাবধানী ছিলেন যে তিনি সেই ব্যক্তির ব্যাপারে কিন্তু জানতেন, সেই দুই হাত কাটা তার দিয়ে বাঁধা, তার ব্যাপারে তো তার সবকিছু মনে রয়েছে। এমন তো না যে তিনি ভুলে যাননি। আর হরিনারায়ণ, হরিনারায়ণের অবস্থা পাগল প্রায়, পাগল প্রায় এই জন্য যে সে যেইখানে যায় সেইখানে সে দেখতে পায় ব্রহ্ম পিশাচকে, সে যেইখানে যায় সেইখানে দেখতে পায় তার আকারকে, তার আকৃতিকে, যেন হরিনারায়ণকেই এই মুহূর্তে খুঁজে বেড়াচ্ছে ব্রহ্ম পিশাচ। কিন্তু আবার হরিনারায়ণ এটাও জানে সে যা চোখে দেখছে তা ভ্রম, এবং ভ্রম তাকে দেখানো হয়, কিন্তু ভ্রম এখানে বাস্তবে নয়। তাহলে ভ্রমকে দেখায়, ভ্রম অবশ্যই দেখাচ্ছে এই মুহূর্তে ব্রহ্ম পিশাচ। তার হাত থেকে সবার মুক্ত হওয়াটা অত্যন্ত জরুরি, কিন্তু প্রকৃতির এমন শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর মতো ক্যাপাসিটি সবার হাতে নেই। আর ক্যাপেবিলিটি তো মানুষ যেই কোনো সময় কোনো না কোনো ভাবে একটু একটু শিখে তা তৈরি করতে পারে। তারপরও প্রকৃতির এমন শক্তির বিরুদ্ধে কোন জ্ঞান আর কোন শক্তি নিয়ে কেউ দাঁড়াবে তা অত্যন্ত চিন্তার বিষয়। হরিনারায়ণ তার একজন গুরুজনের কাছে যান, যে গুরুজনের কাছে যে সে সমস্ত ব্যাপার খুলে বলে। সে খুলে বলে সে কার মুখোমুখি হয়েছিল, সে কিভাবে সেই মেয়েকে চেয়েছিল সেই প্রভাব থেকে বের করে আনতে। তখন গুরুজন তাকে বলে যে গুরুজন অবশ্যই তার এই সমস্যার ব্যাপারে তার মতো করে সাধনা করে তিনি প্রাপ্ত জ্ঞান তাকে পরবর্তীতে জানিয়ে দেবেন। কিন্তু গুরুজনের কাছে যাওয়ার সময় গুরুজন কিন্তু হরিনারায়ণকে একটা কাজ দেয়। সেই কাজ হচ্ছে একটা দুর্গম এলাকায় গিয়ে সেই দুর্গম এলাকায় এই নির্দিষ্ট জিনিসটা পুঁতে দিয়ে আসতে হবে নির্দিষ্ট স্থানে। এখন হরিনারায়ণ তার গুরুজনের কথাকে কখনোই অগ্রাহ্য করবে না। গুরুজনের কথা অনুযায়ী সেই বস্তুটা সে নিজের কাছে নিয়ে নেয়। একটা গামছায় সেই বস্তু বাজানো ছিল এবং সেই বস্তুটা ছিল একটা বিশেষ মাপের গজাল, লোহার বড় তাকটা, এবং সেই গজালে খোদাই করা রয়েছে এক বিশেষ মন্ত্র। গুরুজন তাকে বলেছিল যে ওই নির্দিষ্ট জায়গায় যে নির্দিষ্ট স্থানে সে যাতে এই গজালটা পুঁতে দিয়ে আসে। এখন এই গজাল নিয়ে হরিনারায়ণ বের হয়। হরিনারায়ণ যে এলাকায় যায় সেই এলাকায় তার ওইখান থেকে তার তখন পৌঁছতে সময় লেগে যায় প্রায় আড়াই দিন। এমন এক এলাকা যে এলাকাটা পাহাড়ে যেমন, ঠিক তেমনি এখানে ঘন ঘন বৃষ্টি আসে। বাংলাদেশেরই এমন এক এলাকা যে এলাকায় রয়েছে চায়ের বাগান। তাকে যেতে হবে অত্যন্ত দুর্গম এক জায়গায়, দুর্গম সেই জায়গায় যে জায়গায় রাতের বেলা অন্য কেউ থাকা সাহসী কখনো করবে না। হরিনারায়ণ একজন খুবই শক্তভক্ত তান্ত্রিক, এমন না যে সে ভীতু, ভয় সবাই পায়। কিন্তু যখন গুরুজনের হয়ে কাজ করার ব্যাপারটা সামনে চলে আসে তখন সে কিছুটা আপসেট হয়, কারণ তার এই মুহূর্তে সমস্ত চিন্তা চেতনা ওই এক জায়গায় গেঁথে রয়েছে, তা হচ্ছে ব্রহ্ম পিশাচ। এখন যে গজালটা নিয়ে সে পাহাড়ে যে পৌঁছে গিয়েছে সেই গজালটা তার নিজের কোমরে সে রাখল, একটা বড় পাথরের সামনে সে যে বসল, মানে নিজেকে ঢেকে রাখল আর কি পাথরের পিছনে। কেন? কারণ সে যখন পাহাড়ে উঠে ওই পাথরের অগ্রভাগে মানে সামনের দিকে খচ্চর বাহিনী পিল 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 শব্দ করে নিজেদের ভেতরে কথা বলছিল। এখন খচ্চর বাহিনীকে সে খচ্চর বাহিনী হিসেবে চেনে না, সে শুধুমাত্র দেখছে যে ছোট 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 বামনের চেয়েও ছোট শিশুদের মতো আকারের এক অদ্ভুত জীব নিজেদের ভেতরে কথাবার্তা বলছে। রাতের বেলা তান্ত্রিকরা দেখার জন্য বিশেষ এক পদ্ধতি অবলম্বন করে, এমন এক পদ্ধতি যে পদ্ধতি অবলম্বন করার পরে ওই পুজো বা ওই অর্চনা করার পরে তার অন্ধকারের ভিতরে দেখতে পায়, শুধুমাত্র বিশেষ ওই রাতের জন্য। এখন সেই শক্তি যেহেতু সে নিজের ভেতরে জাগ্রত করেছে, ওই শক্তি দ্বারাই কিন্তু সে দেখতে পাচ্ছে। পাথরের অপর পাশে খচ্চর বাহিনী পিলপিল করছে, সেই জন্য বসে পড়ল, কারণ গুরুজনের যে আদেশ তা হচ্ছে অতি নির্জনে তাকে কাজ করতে হবে, এমনকি কাকপক্ষেও সেখানে সাক্ষী হতে পারবে না। এখন ওই শক্তি বলে, ওই ক্ষমতা বলে, সে কিন্তু পাখিকে খুঁজে বের করতে পারবে না, পাখিকে কিন্তু সে দেখতে পাবে না। এবার যখন খচ্চর বাহিনী সেখান থেকে নিজেদের মতো নিজেদের জায়গায় এদিক সেদিক সরে যায়, সরে যাওয়ার পর হরিনারায়ণ যখন তাদের অস্তিত্ব অনুভব করে না এবং দেখতে পায় না তাদেরকে, তখন সে পাথরের পেছন থেকে বেরিয়ে সে এগিয়ে যেতে শুরু করে। অল্প কিছুদূর আগাবার পর সে বুঝতে পারল যে সেই পাথর তার পেছনে এগিয়ে আসছে, যেই পাথরের পেছনে সে লুকিয়েছিল সেই পাথরে তার পিছু পিছু আসছে। অদ্ভুত ব্যাপার। তারপরও সে সেই পাথরকে তোয়াক্কা না করে যেই জায়গায় যাওয়ার কথা তার গুরুজন তাকে বলেছিল সে সেইখানে যেয়ে পৌঁছে যায়। এমন এক এলাকা আর এমন এক পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে সে কখনোই মেলাতে পারবে না নিজেকে। প্রচন্ড স্যাঁতসেঁতে কিছুক্ষণ আগে হয়তো বৃষ্টি হয়েছে এবং মাটি মারাত্মকভাবে অপবিত্র, এটা সে কিভাবে জানি টের পাচ্ছে, মাটি মারাত্মকভাবে অপবিত্র। তবুও সে সেই গজাল তা কোমর থেকে খুঁড়ে মানে খুঁজে বের করে সে গেঁথে দেয়। মাটিতে গেঁথে দেওয়ার সময় খুব স্বাভাবিকভাবে গজাল মাটির ভিতরে ঢুকে যায়। ওই গজাল সে ওইখানে ঢুকিয়ে দেওয়ার পরে সে যখন ফেরত আসবে, ফেরত আসার পথে সে তার পেছন থেকে সেই ডাক শুনতে পায়, মানে তাকে ডাকছে হরিনারায়ণ বলে, তাকে পেছন থেকে মানে মারাত্মক ভাবে সম্মোহনী শক্তি দিয়ে তাকে ডাকছে। কিন্তু তান্ত্রিকরা বিশেষ করে পেছনে যেতে নেই, কোনো মতে নিজেকে সামলে নিয়ে হরিনারায়ণ বেরিয়ে আসেন সেখান থেকে। হরিনারায়ণ সেই জঙ্গল থেকে বেরিয়ে আসেন, কিন্তু সেই সীমানা তো আর তিনি ত্যাগ করেননি। পাহাড়ি এলাকা, এখানে কিছু দূর হাঁটলেই আবার বন জঙ্গলের মতো অবস্থা হয়ে যায়। আশপাশে এমন কোন জায়গা তেমন নেই যে জায়গাগুলো বিশাল ভাবে খালি, শুধুমাত্র যে সমস্ত জায়গায় চা তৈরি হচ্ছে সেই জায়গাগুলো বাদে। এখন হরিনারায়ণ বুঝতে পারছেন এই চায়ের বাগানের ভেতরে খুবই জোরে কেটে এদিক সেদিক করছে, এদিক সেদিক ঘুরছে, করছে না ঘুরছে। যখন কোনো কিছু সাঁই 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 করে উড়ে যায় বা সরে যায়, তা কিন্তু মানুষ অনুভব করতে পারে যদি দেখে। হরিনারায়ণ নিজের চোখে দেখতে পাচ্ছিল, হরিনারায়ণ নিজের চোখে দেখতে পাচ্ছিল একটা বাচ্চা, 12-13 বছরের বাচ্চা ছেলের মতো আর কি, সে এত দ্রুত বেগে এই বাগানের ভেতরের গোল চক্কর দিয়ে ঘুরছে যা কোনো মানুষের পক্ষে সম্ভব না, কোনো মতেই একজন মানুষ কখনোই কাজ করতে পারবে না। মানুষ দৌড়াতে পারে, কিন্তু এইভাবে কেউ নড়াচড়াও করতে পারে না। হরিনারায়ণের ভেতরে সন্দেহ কারো হতে শুরু করলো, কারণ তা কেন জানি মনে হতে লাগলো এইখানে যদি সে কিছুক্ষণ আগে না ডাক শুনতে পায়, এখন আবার সেই ডাক সে শুনতে পায়, এবং এই ডাকগুলোর কারণে তার মনে হতে লাগলো তার চোখের সামনে মতো যা ঘুরছে তাকে বলি তাপগুলোর কারণে। এদিকে মৌলভী সাহেব বিভিন্ন রকমের স্বপ্ন দেখতে পান সেই দিনগুলোতে, কখনো কখনো তিনি নিজেকেই পেয়েছেন, হ্যাঁ নিজেকেই পেয়েছেন কোন সুউচ্চ অতি প্রাচীন শহরের কোন এক উচ্চ জায়গা যেখানে পতাকা টাঙিয়ে রাখা হয়, কিন্তু সেখানে কোনো পতাকা নেই। যে শহরে তিনি দাঁড়িয়ে রয়েছেন সেই শহরকে তিনি চেনেনই না, এই শহর অদ্ভুত, এই শহর চেনা যায় না। কিন্তু তিনি পর মুহূর্তে নিজেকে শহরের এমন এক জায়গায় পান যে জায়গাটা হচ্ছে শহরের রাস্তা, এবং তার পাশ দিকে যেন চলে গেল। আর তনে একজন মানুষের চেয়েও বেশি বড়। তার স্বাস্থ্য মানুষের চেয়েও বেশি, তার স্মরণ গরম সব কিছু মানুষের চেয়ে বড়। কিন্তু কিছুটা সে ব্রাহ্মণ। তার কাপড় পরা ধরন, সুঠাম দেহ, বড় বড় চুল, এবং যে কাপড়গুলো রয়েছে সে কাপড়ের পেছনের দিকে রয়েছে আবার কিছু শব্দ উৎপাদন করে এমন কিছু পাতলা বস্তুর সাথে, যাতে নড়াচড়া করলে বা বাতাস বয়ে গেলে সেই ঘন্টার মতো শব্দগুলো যাতে তৈরি হয়। এমন ভাবে সে যাচ্ছে যেন তো চুলগুলো ভেজা সে মাত্রই গোসল করেছে। তাকে মৌলভী সাহেব স্পষ্ট দেখতে পাচ্ছেন। এভাবে বেশ কয়েকদিন চলছে, কিন্তু হরিনারায়ণও স্বপ্ন দেখছে এবং বাস্তবে তা দেখতে পাচ্ছে। মৌলভী সাহেব কিন্তু সব স্বপ্নই দেখছেন, তিনি বাস্তবে কোনো কিছু মুখোমুখি তখনও হননি। একবার তিনি নিজেকে পেয়েছেন এমন এক জায়গায়, যে জায়গায় বসে থাকার সময় তিনি শব্দ শুনতে পান বিশেষ মন্ত্র পড়ার, এবং যখন তিনি বাইরে বেরিয়ে আসেন অনেক কাল আগের যেরকম রাস্তাঘাটগুলোতে অনেক কাল আগে মানুষজন যে ধরনের কাপড় চোপড় পরে চলাফেরা করত, যে সম্পর্কে আমাদের অল্প অল্প ধারণা রয়েছে, ঠিক সেই রকম দিনগুলো সেইখানে। মৌলভী সাহেব জানতেন না যে তিনি ব্রহ্ম পিশাচের নগরে স্বপ্নে ভ্রমণ করছেন। ব্রহ্ম পিশাচ তার রূহকে সেইখানে নিয়ে যাচ্ছে, দেখাচ্ছে তার শহরকে। ব্রহ্ম পিশাচ এই দুইজনের উপরেই এমন ভাবে প্রভাব ফেলেছে যাতে এই দুইজন মানুষ তাকে তার বলির জন্য সর্বদা সব রকমের সাহায্য ব্যক্ত করে, কারণ এই দুইজন মানুষ তাকে প্রচন্ড ভাবে বাধা দিয়েছে। এই দুইজন মানুষ তারা কেপেবল বাধা দেওয়ার জন্য, এবং যারা বাধা দিতে পারে তাদের মাধ্যমে যদি বলি নেওয়া যেতে পারে তাহলে সেই বলির গুরুত্ব এবং এর মানে ক্ষমতা তা অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পায়। এই জন্যই সেই দুজনকে হাত করে ফেলেছে প্রায়, ব্রহ্ম পিশাচের নিয়ন্ত্রণে চলে এসছে হরিনারায়ণ এবং মৌলভী সাহেব, কিন্তু তারা নিজেরাই জানে না, তারা অজ্ঞাত। মৌলভী সাহেবের ইদানিং হুট হাট খুব রাগ ওঠে, খুব, এবং এই রাগকে তিনি সামাল দেওয়ার অনেক চেষ্টা করছেন, তিনি কিন্তু কোনো মতেই এই রাগকে তিনি সামাল দিতে পারছেন না, এই রাগের বিরুদ্ধে তিনি কোনো কিছু করতেও পারছেন না। প্রচন্ড রাগ আসে, প্রচন্ডভাবে মারধর করেন, সেটা নিজের সন্তান হোক, নিজের পরিবারের লোক হোক, নিজের স্ত্রী হোক বা সে যেই হোক, এবং সারাদিন শুধু একটা ডাক তিনি শুনতে পান, মৌলভী মৌলভী। আর হরিনারায়ণ শুনতে পায় সারাদিন হরিনারায়ণ। এই ডাক যখন মানুষ নিজেদের কানে বারবার শুনতে থাকে তারা তাদের সমস্ত শক্তি সমস্ত কর্মক্ষমতা হারিয়ে ফেলে, কারণ মনস্তাত্ত্বিকভাবে যখন এই ধরনের শব্দগুলো মানুষের কানে প্রবেশ করতে শুরু করবে মানুষ তখন নিজেকে পাগল ভাবতে শুরু করবে। হরিনারায়ণ তো বুঝে গিয়েছে যে সেই যে দাগ সে ওই দিন প্রথমবার দিয়েছিল ওই বাড়ির চারপাশে, ওই দাগের কারণেই সে কিন্তু নজরে পড়ে গেছে ব্রহ্ম পিশাচের। আর মৌলভী সাহেব, তিনি সে দুঃসাহসিক কাজ করেছেন বিধায় তার নজর পড়ে গিয়েছে মৌলভী সাহেবের উপর, এবং এই দুজনকে সে যে কোনো মূল্যে বাধ্য করবে এই দুজনের হাতেই বলিকাণ্ড ঘটাবার। কিন্তু আমরা যেই প্ল্যান করি না কেন, আমাদের প্ল্যান সবসময় শতভাগ সফল হয় না। হয়তো এমন কোনো কিছু কল্পনা করার আন্দাজ কেউ কখনো করেনি। কল্পনা মানুষ করে, মানুষ সবসময় চায় খারাপের বিরুদ্ধে ভালোকে দাঁড় করিয়ে জিতে যেতে। এমন কোন গল্প নেই দুনিয়াতে যে গল্পে কোনো হিরো নেই, যে গল্পে কোনো ভিলেন নেই। এই গল্পের হিরোকে, এই গল্পের ভিলেনকে এখন পর্যন্ত আমরা নিজেরাও জানি না। ব্রহ্ম পিশাচ হরিনারায়ণকে আর মৌলভী সাহেবকে তার নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আরো বেশি বেশি করে ডাক শোনাতে লাগলেন। কিন্তু একটা পর্যায়ে মানুষজন সবসময় আর বেশি নিতে পারে না। মৌলভী সাহেবও এই সমস্ত কিছু থেকে পালিয়ে যাবার চেষ্টা করলেন। তিনি এমন ভাবে এই সমস্ত কিছু থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন যেন তিনি আর এই ব্যাপারগুলোতে কখনোই নাক গলাবেন না, কিন্তু তাকে সম্ভব। তিনি যখন চিন্তা করেছেন যে তিনি পালিয়ে যাবেন, পালিয়েও গেলেন, কিন্তু তাকে আবারও সেইখানে নিয়ে আনা হয়েছে। এটাই হয়, আপনি চাইবেন কিন্তু পালাতে পারবেন না। এদিকে ব্যাপারী বাড়িতে ওই যে ভদ্রলোক, তার অবস্থা আরো জীর্ণশীর্ণ হতে শুরু করেছে। পানি খাওয়া তার কমেনি, বাইরে খাওয়া তিনি খেতে পারছেন না, ঘরে খাওয়া তার আরো দূরে তিনি খেতে পারছেন না। কিন্তু তার সন্তান, সেই সন্তান, সে সারাদিন নিজের নাম আর এক অদ্ভুত কণ্ঠের ডাক শুনতে পায়। ওই অদ্ভুত কণ্ঠ তাকে ডাকে ঠিক সেই যে 3.5 ফিট বা 1 মিটার উঁচু সেই জঙ্গলের দিকে। কারণ মনে আছে আপনাদের, এই ব্যাপারী বাড়ি যেই দিকে রয়েছে সেই দিকের রাস্তা মূল সড়কটাই হচ্ছে 2 ফিটের মতো চওড়া, বাকি সব কিছু নিম্নভূমি যার মধ্যে পানি থাকে সবসময় বেশি। এবং সে পানির কিছু দূর পরেই রয়েছে সেই উঁচু জায়গা, 3.5 ফিট উঁচু সেই জঙ্গল, যেই জঙ্গলে মৌলভী সাহেব কবর দিয়েছিল হাতে তার কাটা এবং পুরো শরীরকে তার কাটায় পেঁচিয়ে। সেই ব্যক্তি, সেই যে রিক্সা চালক, ভ্যান চালক যিনি ছিলেন, সেই ব্যক্তিকে ডাকটা সেদিক থেকেই আসে অদ্ভুত ভাবে, শুধু তাকে ডাকে আর অন্য কাউকে না। অন্য কেউ সেই ডাক শুনতে পায় না, কারণ স্বাভাবিকভাবেই এই ডাক কেবলমাত্র সেই সন্তানের জন্য, সেই ছেলের জন্য। এবার আসে সেই দিন, যেই দিনটা ছিল প্রচন্ড রকমের খারাপ, সেই দিন যেই দিন ব্রহ্ম পিশাচ তার নিয়ন্ত্রণে রাখা সমস্ত কিছুকে এক জায়গায় একত্রিত করে আর তারপরে চা সে তাই করে। হরিনারায়ণ সে ডাক আর শুনে থামতে পারেনি, ঠিক তেমনি মৌলভী সাহেব। মৌলভী সাহেব সেই দিন তাদের নিজেদের গ্রামে বাড়িতে অবস্থান করছেন, আর হরিনারায়ণ তার সেই ঠিকানা থেকে সে এই গ্রামের উদ্দেশ্যে আসছে। কোথায়? সে মেয়ের বাড়িতে। মৌলভী সাহেবের কাছে একটা খবর যায়, খবরটা হচ্ছে ব্যাপারী বাড়ির সেই ছেলেটা মিসিং, এক রাত ধরে সে গায়েব। এই ছেলে রাতের বেলা কখন ঘর থেকে বেরিয়েছে কেউই জানে না, পুরো রাত গায়েব, সকালবেলা তাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। মৌলভী সাহেবের কাছে যখন তারা যায়, মৌলভী সাহেব বললো যে আপনারা বিকালে আসেন, কিন্তু যখন তারা চলে যায় ঠিক ওই সময় না মৌলভীর ভেতরে না কেমন যেন একটা কুডাক দেয়, কুডাক, না জানি কোন বিপদ হয়ে গেল আবার। কিন্তু আবার সে শুনতে পারে ওই ডাক, ওই মৌলভী মৌলভী ডাক, তিনি ওই ডাক শুনতে পান। এখন যখন মৌলভী সাহেব ওই ছেলেটাকে খুঁজতে বেরিয়েছেন, ঠিক সেই সময় হরিনারায়ণ সে গ্রামে আসে। সে এসে সে মেয়ের বাড়িতে যাওয়ার পথে তার কানেও হরিনারায়ণ এইভাবে ডাক বেছে শুরু করে। হরিনারায়ণ আবার সেই ডাক শুনতে শুনতে সেই জঙ্গলে সেই জায়গায় যে উপস্থিত হয়, ঠিক যেই জায়গায় ভ্যান এনে রাখা হয়েছিল প্রথম, সেই ভ্যান চালকের লাশ যে ভ্যানে এনে যেইখানে ভ্যান রাখা হয়েছিল সেই দিক দিয়ে, আর মৌলভী সাহেব ওই ছেলেদের বাড়িতে যান, ব্যাপারী বাড়িতে। সেখানে যেদিন দেখতে পান এই লোকটা, ছেলেটা বাবা কেমন জানি ফ্যাকাশে, কেমন জানি তাকে মানুষের মতো লাগে না, কেমন জানি মনে হয় যে সে মারাত্মকভাবে অসুস্থ না লড়ল কোনো কিছু, কেমন জানি একেবারে উদ্দেশ্যহীন ভাবে তিনি তাকিয়ে রয়েছেন। বাড়ির অন্যান্য সবাই বলল ছেলেটা মিসিং, কিন্তু ডাক বারবার ভেসে আসছে এই জঙ্গল থেকে, বারবার বারবার তার মনে চাচ্ছে তিনি কদম দেন, তিনি কদম দিবেন, তিনি কদম দিবেন, কিন্তু তিনি পারছেন না কদম দিতে। কেন জানি মনে হচ্ছে তাকে এখানে সন্ধ্যায় আসতে হবে, সন্ধ্যায়। আর হরিনারায়ণের একই অবস্থা, সে ওই যে পেছনের দিক দিয়ে এসছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সে ভেতরে প্রবেশ করছে না। কারণ ভেতরে যদি সে এই মুহূর্তে প্রবেশ করে, তা কেন জানি মনে হচ্ছিল যে এতে বিপরীত হতে পারে তার জন্য, বরং সে রাতের অপেক্ষা করলো। কারণ রাতের অপেক্ষা সবাই করছে এই জন্যই, কারণ প্রত্যেকে এখানে তার শক্তি একেবারে রাতের বেলা শক্তিতে বেশি দেখাতে পারে, সেটা মৌলভী সাহেব, সেটা সেই তান্ত্রিক হরিনারায়ণ এবং ব্রহ্ম পিশাচ। কিন্তু কেউ জানে না ঘটনা কি, আসল ঘটনা সম্পর্কে কারো কোনো ধারণাই নেই, এমনকি হরিনারায়ণের ধারণা নেই মৌলভীর ব্যাপারে, আর মৌলভীর তো ধারণা নেই হরিনারায়ণের ব্যাপারে, কিন্তু তারা দুজনেই একে অপরের সাথে সম্মুখে পড়ে যায়। সন্ধ্যা নামার সাথে সাথে যখন জঙ্গলের ভিতরে তারা দুজনে প্রবেশ করে, ঘুরতে ফিরতে দুজন দুজনের মুখোমুখি হয়ে পড়ে, তারা দুজন দুজনের মুখোমুখি হয়। এখন একজন আরেকজনকে তো চেনেন না তেমন, তারপরও এই পরিচয়ে এবং কথায় একে অপরকে ধরতে পারে যে কে সে। মৌলভীর ব্যাপারও হরিনারায়ণ শুনেছিল এবং হরিনারায়ণের ব্যাপারও মৌলভী শুনেছিল। এখন দুজনেই কিন্তু বুঝতে পারলো যে দুজনেই এই ডাক শুনতে পারে। এই অদ্ভুত ডাক তারা আবার দুজনে একসাথে শুনতে লাগলো। মৌলভী শুনতে লাগলো মৌলভী, আর হরিনারায়ণ শুনতে পেল হরিনারায়ণ। ওই ডাক দুজন খুঁজতে শুরু করলো কোন দিক থেকে আসে। তারা খুঁজতে শুরু করলো জঙ্গলের ভেতরে। মৌলভী সাহেব নিজে থেকে বলল, আমি ওই জায়গায় ওকে মাটি দিয়েছিলাম, ওইখানে গেলে ওকে পাওয়া যেতে পারে। তারপরে তারা দুজন সেইখানে যায়, কিন্তু সে সেইখানে ছিল না, সেইখানে কেউই ছিল না, ওই জায়গাটা ঠিক আগের মতোই মাটি চাপা দেওয়া। হরিনারায়ণ তখন এদিক ওদিক তাকালো, তার নজরে কোনো কিছু আসছে না, কিন্তু তারা দুজন তখনও ডাক শুনতে পাচ্ছে। এবং এই ডাক শুনতে 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 তারা জঙ্গলের ভেতরে আলো দেখতে পেল, আগুনের আলো। তখনও কিন্তু আকাশ নীল, রাতের আকাশে সে নীল ভাব রয়েছে, সূর্য ডুবে গেছে, কিন্তু তখন সেটা সন্ধ্যা। যখন তারা দুজন সেখানে যে উপস্থিত হয়, তারা বিস্ফোরিত নয়নে দেখতে পায় কে জানে, কারণ মৌলভী সাহেব চিনতে পেরেছিল হরিনারায়ণ তাকে চিনত না, সে হচ্ছে ব্যাপারী বাড়ির সেই ব্যক্তি, ওই 12-13 বছর বয়সী ছেলের বাবা, যাকে মৌলভী সাহেব দেখেছিল, তাকে দেখে তার কোনো কিছু সুবিধা লাগছিল না। তখন সে আসনে বসা এবং ভয়ঙ্কর সত্য ঘটনা কি জানেন, ওই দিন রাতের বেলায় যখন ডাক্তার তাকে সিপিআর দিয়েছিল, সবাই তো বলেছিল যে সে ওই সিপিআর এর সময় বেঁচে গিয়েছে, না সে মারা গিয়েছে আগে, সে মারা গিয়েছে আগে, এবং তার জায়গাটা নিয়ে নেয় ব্রহ্ম পিশাচ, কারণ সেই দিনে কিন্তু ব্রহ্ম পিশাচকে মাটি চাপা দিয়েছিল মৌলভী সাহেব। ব্রহ্ম পিশাচ সেই জায়গাটা নিয়ে নেয় এবং তার একমাত্র লক্ষ্য এই ছেলেটা। কিন্তু ডাক্তার তো জানত যে ব্যাপারী বাড়ি সে ভদ্রলোক মারা গিয়েছে, তো ডাক্তার স্বাভাবিকভাবে সেখান থেকে বের হয়, কিন্তু পথে আসার মধ্যে তার মনে হতে লাগলো তিনি তো কাউকে বলে আসেননি যে লোক মারা গিয়েছে, তো এই জন্য তিনি পথে ফেরত আসার চেষ্টা করেন। কিন্তু যখন তিনি পথে ফেরত আসার চেষ্টা করেন, ব্রহ্ম পিশাচ তাকে ভয় দেখাতে শুরু করে, ভয় দেখাতে দেখাতে নিয়ে যায় এবং ঠিকই শ্বাসরোধ করে তাকে হত্যা করে। যখন ডাক্তার এগিয়ে যাচ্ছিল, ডাক্তারের কাঁধ পরিমাণ তার কোমর ছিল, ডাক্তার ভয় পেয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই, সে আরো এগিয়ে যাচ্ছিল বাঁচার চেষ্টা করছিল, কিন্তু তাকে শ্বাসরোধ করে হত্যা করে ব্রহ্ম পিশাচ। এবং এখন সেইখানে পেছনে তার নগর দেখা যায়, এখানে এই জঙ্গল, এই জঙ্গলের আলোর ভেতরে তার নগর কিভাবে জানি ফুটে উঠেছে। আর সেই ব্যক্তি হরিনারায়ণ যাকে দেখেছিল, সেই রকমই লাগছে এই ব্যক্তিকে, ব্যাপারী বাড়ির এই ব্যক্তি, যে মৃত মানুষ, শরীর একদম শুকিয়ে গেছে, পানি পান করতেও কিন্তু পিপাসা মৃত্য না, কারণ পানি তো পান করতে হবে, নাহলে মানুষের মনে করবে কিনা কি শরীর ঠান্ডা লাগবে কেন, কারণ মৃত মানুষের ভেতরে যদি অন্য কেউ থাকে, ওই মৃত মানুষকে তো সে পচে যাওয়ার সেই অবস্থা থেকে কোন রকম ঠেকিয়ে রাখার চেষ্টা করছে, এবং সেটা ঠেকিয়ে রাখা সম্ভব কেবল মৃতদেহকে ঠান্ডা রেখে, যত ঠান্ডা রাখা যায় তত ভালো। ব্রহ্ম পিশাচের সামনে আর অন্য কেউ না, শেষ ছেলেটা। কিন্তু ওই যে নগর, যে নগরের ছায়াটা দেখা যায়, যে নগরটাকে এখন পুরোপুরি দেখা যাচ্ছে আগুনের কারণে জঙ্গলের ভেতরে, ওই নগরের ওই রাস্তা ধরে একদম সুবিশাল সুবিশাল দেহের সেই ব্রহ্মপিশাচে গিয়ে আসছিল। মৌলভী সাহেব কি জানি বলতে গেলেন, তিনি বলতে পারলেন না, পরে গেলেন ধপাস করে। হরিনারায়ণ কি জানি করতে গেল, সেও পালো না, সেও ধপাস করে পরে গেল। তারা দুজন হত বিহপর, তাদের চোখের সামনে আসল রূপে ব্রহ্মপিশাচ, যাকে দেখলে না ভয়ঙ্কর মনে হয় না, কিন্তু সে কত শক্তিশালী, সে কত ভয়ঙ্কর, তা কেবল তার কর্ম এবং অন্যান্য সমস্ত কিছুর মাধ্যমে বিশ্লেষণ করা যায়। তাতে চোখের সামনে ব্রহ্মপিশাচ হেঁটে এগিয়ে এলো এবং ধরে নিয়ে গেল ওই ছেলেটার বাবাকে। মৌলভী সাহেব পড়ে গিয়েছিলেন, হরিনারায়ণও পড়ে গিয়েছিল। তারা ভেবেছিল যে তাদের চোখের সামনে হয়তো এখন এই বাচ্চাকে বলে দিয়ে দেওয়া হবে, কিন্তু তা হয়নি। কিন্তু তারা দুজনে কিছু করতে পারেনি, তাদের চোখের সামনে সেই বিশাল দেহ ব্রাহ্মণ এক হাতে ধরল ব্যাপারী বাড়ির সেই ব্যক্তিকে, সেই বাচ্চার বাবাকে, এবং তাকে টেনে নিয়ে যেতে লাগলো তার নগরের দিকে। সে তার নগরে প্রবেশ করেছে, যে নগরটাকে দেখা যায় এই আগুনের আলোর কারণে। এই জঙ্গলের ওই জায়গাটা একদম নগরের মতো, ব্রহ্মপিশাচের নগর। সেই সুবিশাল অট্টালিকা সমূহ রাস্তার দুই পাশে, এবং এক এক করে পতাকা যেন নিজে থেকে উপরে উঠতে শুরু করেছে, যেন কোনো অদৃশ্য শক্তি সেই পতাকাগুলোকে টাকাচ্ছে। এবং তাদের চোখের সামনেই আগুনও ধীরে 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 তার নিজের তাপ হারিয়ে ফেলতে লাগলো। আগুন তার আলো হারিয়ে ফেলল, একেবারে নিভে গেল, এবং তাদের চোখের সামনেই সেই নগরও ওই আগুনের আলোর কারণেই তাদের চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল অন্ধকারের কারণে। তারা সেই ছেলেটাকে নিয়ে ফিরে এসেছিলেন, কিন্তু বাবাকে তো সেই রাতে পাওয়া যায়নি। পাওয়া যায় তাকে আরো পরে, দুই দিন পরে, ওই জঙ্গলেই, ঠিক যে জায়গায় কবর দেওয়া হয়েছিল না, ওইখানে ব্যাপারী বাড়ির সেই ব্যক্তির লাশ পাওয়া যায়। হরিনারায়ণ এবং মৌলভী তারা নিজেরা নিজেদের ভেতরে এক মিনিটের আলোচনায় তারা ঠিক করে ফেলেছিল যে তারা বাচ্চাকে তো পেয়েছে, বাচ্চাকে তারা পাঠিয়ে দেবে বা দিয়ে আসবে, কিন্তু তারা সেই ব্যক্তির ব্যাপারে তাদের কাউকে কোনো কিছু বলবে না। ওই ব্যক্তি যদি ঘর থেকে গায়েব হয়ে থাকে, তারা তো আর সেই ব্যাপারে জানে না, তারা তো বাচ্চাকে খুঁজতে গিয়েছে। পরবর্তীতে তারাও নাটক করে সেই ব্যক্তিকে খোঁজার, কারণ এই সত্য কেউ কখনো হজম করতে পারবে না। এবং দুই দিনের দিন, ওই যে বললাম, ওই কবরের উপরে যেখানে প্রথমে সেই ভ্যান চালককে মাটি চাপা দেওয়া হয়েছিল, সেই কবর ওইখানেই পাওয়া যায় সেই ছেলেটার বাবার লাশ। আর ছেলেটা কোনো কিছু মনে রাখতে পারেনি, ছেলেটা শুধু এটুকু মনে ছিল তার বাবাই তাকে ডেকে নিয়ে গিয়েছিল সেই জঙ্গলে, ব্যস তার এইটুকুই মনে রয়েছে, এরপরে আর তার কোনো কিছু মনে নেই। কিন্তু সেই কথাটাকে কখনো কেউ গুরুত্ব দেয়নি, এবং মৌলভী সেই কথাগুলোকে গুরুত্ব না করেছেন, কারণ শুধু একটাই, মনের ভুল। হ্যাঁ, মনের ভুল, কিন্তু সে এত আগের ঘটনা, আজ যদি কেউ শুনে, সে ব্যাপারে এবারে কেউ যদি বেঁচে থাকে এখন, তারা কি তো বুঝতে পারবে, ধারণা করতে পারবে? মনে হয় না, কারণ সময় যত বয়ে যায়, ক্ষত তত শুকায়, এবং ঘটনা তত তার স্মৃতি হারিয়ে ফেলে মানুষের মস্তিষ্ক থেকে।